সুপ্রভাত, আজ সকালে এখানে উপস্থিত হতে পারার জন্য আমরা আনন্দিত। বিশ্বাসের এই পুরাতন সঙ্গীতগুলির দ্বারা এই মহা সহভাগিতা উপভোগ করতে পেরে আমরা খুশি। আমরা আপনাদের ভালোবাসি। আপনারা বাসেন না?
সেই আমেন, ঐক্যতান সঙ্গীত, দেখুন তিনি তাই, আমেন, তার কথাই শেষ কথা।
যখন গান হচ্ছিল তখন আমি ওখানে বসে আমার পুরাতন বন্ধু ভ্রাতা ব্রাউনের সঙ্গে কথা বলছিলাম, আর সে বলছিল, ব্রাদার ব্রাউনাম, আপনি যে বিষয়ে কথা বলছিলেন গতকালের আগে পর্যন্ত আমি তা কখনই বুঝতে পারিনি। সে বলেছিল, আপনি যে বিষয়ের কথা বলেন তা যদি লোকেরা নিতে পারত তবে পথের সকল বাধা দূর হয়ে যেত। এ একেবারে ঠিক, যথার্থ, এ একেবারে যথার্থ, যদি আপনারা উপলব্ধি করতে পারেন, ধরতে পারেন, বুঝলেন? আমার ছোট বন্ধু আর্নি ক্যালেন্ডারের সঙ্গে কথা বলছিলাম, যারা বেতারের মাধ্যমে সংযুক্ত আছেন। আমার মনে হয় আপনাদের কয়েকজন আর্নিকে মনে করতে পারেন, সে কিভাবে পরিবর্তিত হয়েছিল এবং কিভাবে প্রভুর প্রতি চালিত হয়েছিল। সে ভালো ইংরেজি বলতে পারে না, না হলে আমি তাকে এখানে এসে কয়েকটি কথা বলতে বলতাম, সে তার শব্দগুলি গুলিয়ে ফেলে। সে আমাকে জিজ্ঞাসা করছিল, সে যেখানে থাকে সেই সায়নতে থাকার সময়ের কথা আমি স্মরণ করতে পারি না কিনা। সেখানে সভাতে একজন লুথরান লোক মারা গিয়েছিল, তার আসনে বসেই মারা গিয়েছিল, আর আমরা সবাই চুপ করে রেখেছিলাম। তার উপরে সদাপ্রভু বাক্য বলা হয়েছিল আর সে জীবিত হয়েছিল। সে ওই অন্য দিক থেকে এসেছিল, তারা ওই কথা ভুলতে পারেনি, তারা চায় আমরা আবার ফিরে আসি। আর আমি উপলব্ধি করছি আমরা ফ্রান্সে ফরাসি ভাষার বার্তা নিয়ে আসব বলে আজ সকালে ফ্রান্সে প্রায় 2000-এরও বেশি ফরাসি লোক কয়েকদিন যাবৎ উপবাসে আছে। সমগ্র প্রোটেস্টান জাতি ফরাসি জাতির প্রোটেস্টান অংশ, আর সেই কারণে আমরা এ এখন সবে বিকশিত হতে আরম্ভ করেছে, সুটি অপ্রসারিত হচ্ছে যেন সেখানে গম অবস্থিতি করতে পারে, বুঝলেন? সুতরাং কেবল সশব্দ হন, প্রার্থনা করতে থাকুন, বুঝলেন? মনে রাখবেন, যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। এখন আমি ভালো রকমই বুড়ো হয়ে যাচ্ছি, আর আমি ভেবেছিলাম আমি কি আরেকটি পুনর্জাগরণ হবে কি, আমি আর একটা সময় দেখতে পাবো। আর কেবল স্মরণ রাখুন, পশ্চিম দিক থেকে একটি শ্বেত অশ্বারোহী আসবে, আমরা এই পথে আবার পরিভ্রমণ করব। এ ঠিক, যত শীঘ্র আমরা প্রস্তুত প্রায়, এ একটি প্রতিজ্ঞা, আপনারা দেখুন। এখন আমি ভ্রাতা লিওকে বলতে চাই, গত রাতে আমি ভ্রাতা উডের বিষয়ে বলছিলাম, তার ভাই এখানে ছিল। ভ্রাতা লিও, আজ সকালে যদি আপনি এবং সেই ক্ষুদ্র দল বেতারে সংযুক্ত আছেন, ভগিনী মার্সিয়ার আপনাদের পিতা এখানে আছেন, আমি তাকে গত রাতে দেখেছি, তিনি এই বাড়ির মধ্যেই কোনো জায়গায় আছেন, আর তিনি ভালো আছেন। যেদিন সকালে ট্যাবারনাকেলে তিনি অসুস্থ হয়েছিলেন তখন সেখানে দুজন মৃতপ্রায় সাংঘাতিক ক্যান্সার রোগী ছিল, আর দুজনেই সুস্থ হয়েছিল, আর বৃদ্ধ হৃদরোগে আক্রান্ত তাদের পিতাকেও ঈশ্বরের গৌরবের সাক্ষাতে আনা হয়েছিল। তিনি এই সভাতেই কোথাও আছেন, ভিড়ের মধ্যে তাকে আমি এখনো দেখতে পাচ্ছি না, কিন্তু গত রাতে তিনি এখানে ছিলেন। এই সুন্দর জায়গায় সানডে স্কুলের জন্য কানায় কানায় পরিপূর্ণ শিবপোর্টের লাইভ ট্যাবারনাকেল থেকে আমি বাইরে সমগ্র দেশব্যাপী আপনাদের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনারা জানেন, যদি আমি শিবপোর্টের নিবাসী হতাম আর যদি কারো বিরুদ্ধে কিছু না বলতাম, তবে এই লাইভ ট্যাবারনাকেলে আমি গির্জা উপাসনায় যোগ দিতে আসতাম। এ একটি সংস্থা নয়, এই লাইভ ট্যাবারনাকেল আজ একটি সংস্থা মুক্ত উপাসনালয়। তারা সংস্থা থেকে বের হয়ে এসেছে কারণ তারা আমাকে এবং আমার দ্বারা প্রচারিত বার্তা গ্রহণ করেছে। আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমার ভ্রাতা এবং বন্ধু ভ্রাতা জ্যাক মুরকে সংস্থা থেকে বহিষ্কৃত করা হয়েছিল, সেই জন্য আমার মনে হয় সে শ্রদ্ধার পাত্র, যথার্থ। ঈশ্বর তাকে আশীর্বাদ করুন, আর আমি প্রার্থনায় তার হাত তুলে ধরি এবং তার সঙ্গে বিশ্বাস করি। আর এখন ভগিনী মুর, আমি তাকে এখানে কোথাও দেখতে পাচ্ছি না, সে হ্যাঁ এখানে পিছনে আছে, সে আজ সকালে এখানে বসেছিল, তাকে একটি ছোট্ট মেয়ের মতো দেখাচ্ছিল, নতুন পোশাকে সুসজ্জিতা একটি ইস্টারের সজ্জার মতোই দেখাচ্ছিল, আর একে দেখাচ্ছিল, ভ্রাতা জ্যাকও তাকে চিনতে পারেনি। এখন এখানে আমার ভগিনী, আমরা নিশ্চয়ই আন্নাজিন ডন আর তাদের সকলের অভাব বোধ করছি, ভ্রাতা নলন্যান এর সঙ্গে দেখা হওয়ায় আমি আনন্দিত, সে এখানে সহকর্মীদের একজন ছিল। আর ভ্রাতা আর্নি, গতকাল আমি তাকে ওই আমেন গানটি করার জন্য বলেছিলাম, আমার একটি রেকর্ডে ওই গানটি আছে, আর এতবার শুনেছি যে সেটি হয়ে গেছে আমেন। আমার মনে হয় এইরূপ গানের উপযুক্ত গলা তার আছে, অন্য কারো ওই রূপ নেই। আর ছোট্ট জুডি, আমি তাকে লক্ষ্য করেছি, তাদের দুজনকে ভাই বোন বলে মনে হয়, তাই নয় কি? তারা স্বামী স্ত্রী, তাদের প্রত্যেককে দেখুন, দেখুন না কেন, তারা যে সেই আদর্শের মতোই প্রকৃতি একটি সুন্দর দম্পতি। ওরা আপনারা জানেন, ওরা যিনি সবে সুবর্ণ সোপান দিয়ে ঊর্ধ্বে চলে গেছে, ওরা সেই ভ্রাতা পামারের মেয়ে এবং জামাই, আর ও তার শিশুকে সুশিক্ষা দানের ফলস্বরূপ সে সুনিশ্চিত একটি অবদান। তার আরো মেয়ে আছে যাজকদের সঙ্গে বিবাহিতা, আর এরা তাদের ক্ষেত্রে সুসমাচারের প্রচারক। সুতরাং এ একটি মহৎ বিষয়। আমি ভগিনী পামারকে দেখিনি, জানি না তাকে দেখলে চিনতে পারবো কিনা, তিনি হয়তো এই সভার কোথাও আছেন পিছনের দিকে। ভগিনী পামার, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। এ বিষয়ে চিন্তা করলে আমার হৃদয় কেঁপে ওঠে। আমি খবর পাওয়ার কয়েক মিনিট আগেই ভ্রাতা পামার ঊর্ধ্বে গমন করেছিলেন, আমি বিশ্বাস করতে পারিনি। বিলি আমাকে ডেকেছিল, আর কেউ এ বিষয়ে চেপে রেখেছিল, তারা এ ব্যাপার জানত। আমরা এত ভালো বন্ধু ছিলাম, আর সে চলে গেছে জানতে পারা প্রকৃতি একটি দুঃখজনক ব্যাপার। কিন্তু আমাদের সকলকেই যেতে হবে, সে আমরা যেই হই না কেন, একে একে আমাদের চলে যেতে হবে। কিন্তু একটি মাত্র বিষয় আছে, আইসো আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি, ঈশ্বরকে ভয় করো ও তাহার আজ্ঞা সকল পালন করো, কেননা ইহাই সকল মানুষের কর্তব্য। উপদেশক বারোধ্যায়। এখন এই সানডে স্কুল পাঠের জন্য বেশি সময় আমার নেই, আর আমার গলাও ধরা। ভ্রাতা পিয়ারিগেন একটি উদার কাজ করেছেন, তিনি আমাকে গত রাতে বলতে শুনেছিলেন, আমি চুলের সেই ছোট্ট টুকরোটি আনতে ভুলে গেছি, যা আমাকে সে ওখানে কাউকে ডেকে আমার জন্য ওটি আনতে পাঠাবার চেষ্টা করছিল। আমি বলেছিলাম, আপনার অনেক দেরি হয়ে গেছে, এর মধ্যেই আমার গলা ধরে গেছে। আমি অনেক বছর এমন কিছুর অন্বেষণ করছিলাম, আর যখন পেয়েছিলাম তখন ওটি এই বিষয়কে সুস্থ করেছিল, কিন্তু এবার আমি ভুলে গেছি, আর সেজন্য একটু গলা ধরে গেছে। সুতরাং যদি আপনারা চান, তবে কথা বলার সময় আপনারা ধৈর্য ধরুন। কতজন সানডে স্কুল ভালোবাসেন? ও, এ যথার্থ ছেলে মেয়েদের পাঠালে ভালো না, আমাকে সংশোধন করে নিতে দিন। আপনাদের নিজেদের ছেলে মেয়েদের নিয়ে আসা খুব ভালো, যথার্থই আপনাদের ছেলে মেয়েদের নিয়ে আসা, আপনারাও আসুন। কতজন জানেন আমাদের সানডে স্কুল প্রথমে কিরূপ আরম্ভ হয়েছিল? কোথায় আরম্ভ হয়েছিল? ইংল্যান্ডে। প্রথমে একে কি বলা হতো? র্যাগেট স্কুল। ঠিকই, র্যাগেট স্কুল বলা হতো। যিনি এর প্রতিষ্ঠাতা তার নাম ভুলে গেছি, তার নাম কি ছিল? রবার্ট রিক্স। একেবারে ঠিক, তিনি রাস্তা থেকে ছোট ছেলে মেয়েদের তুলে আনতেন, পোশাক পরিহিত, আর তাদের যাওয়ার কোন স্থান ছিল না, আর খুবই দুর্দশাগ্রস্ত। তিনি তাদের নিয়ে এসে বাইবেল সম্বন্ধে শিক্ষা দিতে আরম্ভ করেছিলেন। আর আজ এই সানডে স্কুল বৃদ্ধি পেয়ে মণ্ডলীর একটি বৃহৎ অংশে পরিণত হয়েছে। যাওয়া ভালো, নিশ্চয়ই আসুন, আপনাদের ছেলে মেয়েদেরও আনুন। আমার মনে হয় এখানকার এই উপসনের শিক্ষক শিক্ষিকাগণ প্রয়োজনীয় রূপে সজ্জিত, কামরা ও বয়স ভিত্তিক বিভাগ আছে, আর যারা নতুন পরিবর্তিত হয়েছেন, যারা সবে খ্রিস্টের কাছে আসছেন, আপনারা এই লাইভ ট্যাবারনাকেলে এই বার্তার সম্পূর্ণ অনুধাবন করুন, সেগুলি আপনাদের উপকারে আসবে। আজ রাতে আমরা পুরাতন প্রথায় প্রার্থনার সারির ব্যবস্থা করব। আমরা ভ্রাতা জ্যাক এবং ভ্রাতা ব্রাউনের সঙ্গে আগে যেমন করতাম, তেমন পীড়িতদের জন্য প্রার্থনা করব। আমার মনে আছে আমি ভ্রাতা ব্রাউনকে ওই প্রার্থনা কার্ডগুলি বিতরণ করতে দেখেছি, যাজক হয়ে তিনি নিজেই কেমন, আর সেই দিনগুলিতে একটি সংস্থায় যেখানে আমরা তারা তার উপর চাপ সৃষ্টি করেছিল। আপনারা জানেন আমি আপনার ভাই এবং ঐরূপ ব্যাপার সকল, আমাকে একটি প্রার্থনা কার্ড দিতেই হবে। ও, তার খুবই পরিশ্রম হয়েছিল, কিন্তু যতটা বিশ্বস্ত হওয়া সম্ভব তিনি ততটাই বিশ্বস্ত রূপে করেছিলেন। ভ্রাতা ব্রাউন একজন মনোরম ব্যক্তি, আর সেজন্য আমরা তাকে ভালোবাসি। আর আমি দেখতে পাচ্ছি আমরা তিনজনেই বয়স্কদের দিকে শেষের দিকে এগিয়ে চলেছি, যা আমরা সত্য বলে জানি সেই মহৎ বিষয় যদি আমাদের মধ্যে না স্থাপন করতাম, তবে এ খুবই দুঃখপূর্ণ হতো। কোন একদিন আমরা ফিরে আসবো বলে মনে করেছি, আবার আমাদের যৌবন অবস্থায় ফিরে আসবো, যেন কখনো স্থায়ী হওয়ার জন্য আমাদের শরীর রূপান্তরিত আর তার প্রতিমূর্তিতে গঠিত হবে। কারণ আমরা জানি যদি আমাদের এই তাম্বুরূপ পার্থিব বাটি ভাঙ্গিয়া যায়, তবে ঈশ্বর দত্ত এক গাঁথনি আমাদের আছে। প্রিয় বন্ধুগণ, এর ধন্যবাদপূর্ণ অংশ এই যে প্রিয়তম প্রভু যীশু, আপনারা যারা বিশ্বাস করেন যে আমি সত্য বলছি, তাদের বলছি প্রিয়তম প্রভু যীশু একদিন সকাল 8টার সময়ে আমাকে ওই দেশ দেখতে দিয়েছিলেন। এ একটি দর্শন ছিল না, কিন্তু আমি বলতে চাই না, যা কিছুই ছিল এখানে আমার কথা বলার মতেই বাস্তব ছিল। আমি এই লোকগুলির চেহারা দেখেছিলাম, আর আমি তাদের চিনতে পারিনি। তারা আবার যুবাবস্থায় ফিরে গিয়েছিল আর তারা এমনই বাস্তব ছিল। আমি তাদের হাত ও অন্যান্য অঙ্গ ধরেছি, এমনই বাস্তব। আর এ বিষয়ে আমাকে সাহায্য করেছিল কারণ আমার ধারণা ছিল যখন একজন ব্যক্তি মারা যায় তখন কেবলমাত্র তার অন্তরাত্মা চলে যায়। কিন্তু তিনি যখন আবার আমার কাছে ওই উদ্ধৃতি করেছিলেন, কারণ যদি আমাদের এই তাম্বুর পার্থিব বাটি এক গাঁথনি আমাদের আছে, বুঝলেন, আর পূর্ণাঙ্গ করার জন্য আমাদের সমস্ত কিছুই তিনে হতে হবে, বুঝলেন। এখানে একটি শরীর আছে, তারপর সেখানে ওই শরীরও আছে যা স্বর্গীয় শরীর, আর তারপরে পুনরুত্থান গৌরবান্বিত শরীর। দেখুন, ওই বিষয় একে সম্পূর্ণ করে, বুঝলেন। সুতরাং এ একটি একটি পৌরাণিক কাহিনী নয়, এ একটি ধারণা নয়, এ একটি আত্মা নয়, এ একেবারে ঠিক আপনাদের মতোই পুরুষ ও স্ত্রী। আর তারপর বহু বছর আগে আমি সর্বনাশগ্রস্তদের দেশও দেখেছি আর সেখানে গিয়েছিলাম। বন্ধুগণ, একজন বৃদ্ধ লোক হিসাবে বলছি, সারা দেশব্যাপী আজ সকালে আপনাদেরও পরিচিত করতে চাইছি যে আপনারা কখনো সেই স্থানে দেখতেও চাইবেন না। এমন কোনো উপায় নেই যার দ্বারা আমি করতে পারি। আমি যদি তুলি হাতে একজন চিত্রকর হতাম, তবু সেই ছবি আমি আঁকতে পারতাম না। একজন যাজক হিসাবে আমি আপনাদের কাছে বর্ণনাও করতে পারতাম না। বলা হয়ে থাকে যে নরক একটি জ্বলন্ত অগ্নিময় স্থান, এর সকল ভয়াবহ বিষয় সমেত তার চেয়েও 10 লক্ষ গুণ বেশি জঘন্য। আর স্বর্গ অথবা এই স্থান যা কিছু ছিল, আমি জানি না একে কি বলে অভিহিত করব। তিনি একে বেদির নিচে সেই লোকদের প্রাণ বলে উল্লেখ করেছিলেন। কিন্তু যখন ছিল, আমি কখনো এ যে কত মহৎ তা ব্যাখ্যা করার কোন উপায় নেই। এখন আমার কথাতেই আপনাদের বিশ্বাস করতে হবে। আমি একজন মানুষ মাত্র, বুঝলেন, কিন্তু এই দর্শনগুলি আমি যেরূপ বলেছি সেই রূপেই ঘটেছে। আর আপনারা জানেন তার প্রত্যেকটি সত্য হয়েছে, তেমনটি এটিও সত্য। আপনারা যাই বলুন না কেন, যদি আপনারা সমস্ত কিছুই হারান, স্বাস্থ্য শক্তি, আপনাদের চোখের দৃষ্টি, যা কিছু আছে, তবু এটিকে হারাবেন না। এর সঙ্গে তুলনা করা যেতে পারে এমন কিছুই নেই। ইংরেজি ভাষার এমন কোন কথা আমি জানি না যা দিয়ে এর প্রকাশ করা যায়। যদি বলেন পূর্ণাঙ্গ, তবে এ তারও বেশি কিছু। যদি বলেন পূর্ণাঙ্গ, তবে তার বেশি কিছু, চমৎকার, এ তারও অতিরিক্ত, মহত্তম। একে ব্যক্ত করতে পারে এমন কোন শব্দ আমার জানা নেই, কারণ এ সেরূপই ছিল। আর তারপর চিন্তা করা যে এই ওই বিষয় শেষ নয়, আমি ভেবেছিলাম আমি কি এখানে আসতে ভীত হব। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনারা খাওয়া দাওয়া করেন? বলেছিল, এখানে নয়, এখানে আমরা খাওয়া দাওয়া করি না, কিন্তু যখন আমরা পৃথিবীতে ফিরে যাব তখন খাদ্য গ্রহণ করার মতো শরীর আমরা গ্রহণ করব। আমি তাদের বেশ অনুভব করতে পেরেছিলাম, তারা ওই রকমই ছিল, বুঝলেন। আর তারা, আমি বলছিলাম, বেশ, আপনাদের, ও হ্যাঁ, তাদের একটি শরীর আছে, কোনো অবাস্তব কিছু নয়, একটি শরীর, আমরা পরস্পরকে জানি, তারাও আমাকে চেনে, তাদের লক্ষ লক্ষ জন আমাকে আলিঙ্গন করেছিল। আর আমি বলেছিলাম, যিনি আমাকে এখানে এনেছেন তাকে আমি দেখতে চাই। এ বলেছিল, আপনি এখন তাকে দেখতে পাবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বলেছিলাম, আপনারা কেন আমাকে উঁচুতে বসিয়েছেন? বলেছিলেন, আপনি জীবনে একজন নেতা ছিলেন। আর আমি বলেছিলাম, আপনি কি বলতে চান যে ব্রাহ্মণদের সকলেই? তিনি বলছিলেন, না, ওরা আপনার দ্বারা খ্রিস্টে পরিবর্তিত জন, বুঝলেন। আমি চারিদিকে তাকিয়ে দেখছিলাম, আর তারপর সকল দুঃখজনক রাত ও পরীক্ষা সকল গত হয়েছিল, আর আমি তাদের মুখ দেখতে পেয়েছিলাম। একজন যুবতী সেখানে এসেছিলেন, সর্বসুন্দরী মহিলাদের একজন, আর তিনি আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, অমূল্য ভাই। আর তারপর তিনি চলে গিয়েছিলেন, এখন তিনি একজন স্ত্রীলোক ছিলেন। সুতরাং, কিন্তু এর মধ্যে সেখানে কোনো পাপ থাকবে না, দেখুন, আমাদের গ্রন্থিগুলি সেখানে পরিবর্তিত হয়ে যাবে, সেখানে তারা আর কখনো সন্তান ধারণ করবে না, বুঝলেন। দেখুন, সকলেই এইরকম, কিসে পার্থক্য সৃষ্টি করে? অনুভূতি। সেই কারণে আমি নাচঘরে নাচের পক্ষপাতী নই। কোন মানুষ, আমি আমার ঈশ্বর এবং বাইবেলের সাক্ষাতে বলছি, আমি সুচি জীবন যাপন করেছি, সেই আমার শৈশবকাল থেকে যুবাবস্থা পর্যন্ত। যদি কোন মেয়ের সঙ্গে বাইরে গিয়ে থাকি, তবে তার সঙ্গে বিচারের সামনেও আমি উপস্থিত হতে রাজি আছি, বুঝলেন। কিন্তু এমন কোন পুরুষ নেই, সে আপনি যেই হন না কেন, যদি একটি স্ত্রীলোক আপনাকে নিবিড় আলিঙ্গন করতে দেয় আর আপনি যদি স্বাস্থ্যবান পুরুষ হন, তখন একটা অনুভূতি হতে বাধ্য। কিন্তু সেখানে এ বিষয় ছিল না, সেখানে কোনো গ্রন্থি নেই, তাদের সকলের গ্রন্থি একই, বুঝলেন। কেবল শুদ্ধ, অবিমিশ্রিত, ভগ্নীসুলভ এবং ভ্রাতাসুলভ প্রেম, এর থেকে বেশি কিছু হবে আপনার। এমনকি আপনার ছোট্ট মেয়েকে আলিঙ্গন করে দেখুন, বুঝলেন, আপনার নিজের মেয়ে তবু সে গঠিত সে স্ত্রী এবং আপনি একজন পুরুষ। দেখুন, এ কিছুর সৃষ্টি করতে পারে কিন্তু সেখানে এ পারে না, বুঝলেন? কেবল প্রকৃত পবিত্র প্রেম। আর আমি ওই মহিলার দিকে তাকিয়েছিলাম, সেখানে আরো লক্ষ লক্ষ জনের মতোই দেখতে, তাদের লম্বা চুল এবং শুভ্র পোশাক পরিহিত। আর এই একজন যিনি আমার সঙ্গে কথা বলছিলেন, আপনি ওকে চিনতে পারলেন না? আমি বলছিলাম না। বলছিলেন, আপনি যখন তাকে পরিচালনা করে খ্রিস্টের প্রতি নিয়ে গিয়েছিলেন তখন তার বয়স ছিল 90 বছর। বিস্ময়কর অনুগ্রহ, কি মধুর ধ্বনি, বুঝলেন? এ যে কি তা ব্যক্ত করার কোন উপায় নেই। যদি আমাকে বিশ্বাস করেন তবে আমার কথা বিশ্বাস করুন, নিশ্চিত হন, আপনার পিছনে জগতের সকল সেতু পুড়িয়ে ফেলুন। আমি বিশ্বাস করি মণ্ডলী এই বার্তা শুনতে আরম্ভ করেছে, কিন্তু বন্ধুগণ শুনুন, আমাদের পুত্রের উপস্থিতিতে অবস্থান করতে হবে, আমাদের পরিপক্ক হতে হবে। আমাদের বিশ্বাস পরিপক্ক নয়। ঈশ্বর আমাদের যে বার্তা দিয়েছেন তা আমরা বুদ্ধিগত রূপে শুনেছি, আর তিনি যে সকল আমাদের দেখিয়েছেন এবং বাইবেল দ্বারা সেই রূপ প্রমাণিত করেছেন তার চিহ্ন আমরা দেখেছি, কিন্তু ও এমন ভাবে তার উপস্থিতিতে থাকা মণ্ডলীর প্রয়োজন যতক্ষণ না এ হৃদয়ে স্বীকৃত হয়, আত্মায় তৃপ্তিদায়ক হয়, যেন এই আপনাদের স্নাতক করতে পারে। বার্তা প্রচার করার সময় আপনারা কখনো রূঢ় হন, এইভাবে তাকে পরিবেশন করতে হয়, কারণ একটি পেরেক যতক্ষণ না ভালোভাবে আটকাছে ততক্ষণ তাকে আঘাত করতে হয়। কিন্তু মণ্ডলী যখন একবার তা ধরতে পারে, মনোনীতগণ আহ্বান ও পৃথক করা হয়, ঈশ্বরের উপস্থিতি স্থাপন করা হয়, যখন এ নিত হয়, আমি জানি তখন সেখানে যে লোকগুলি ছিল এ সেই রূপেই কিছু হবে। আজ সকালে নিত হওয়া সম্বন্ধে আমার বলার ছিল, কিন্তু তার জন্য উপযুক্ত গলার স্বর আজকে আমার নেই, সুতরাং কিছুক্ষণের জন্য আমাকে সহ্য করে নিন। তবুও আমি ঈশ্বর প্রদত্ত একমাত্র উপাসনা স্থান এই বিষয়ের উপর বলতে চাই। এখন এ একটি মহৎ বিরাট বিষয়বস্তু, আসুন আমরা প্রার্থনা করি। বাইরে সমগ্র দেশব্যাপী যেখানেই আপনারা থাকুন, কয়েক মুহূর্তের জন্য আপনাদের মাথা নত করুন। এখন প্রকৃতি আন্তরিক হন, আমরা ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে আসছি যা অক্ষর রূপে ঈশ্বর। এই পুস্তকের মহান রচয়িতা আমাদের শিক্ষা দেওয়া হয়েছে, এ একটি বীজ যা বীজ বপন করেছিল, এই রূপেই রচয়িতা বলছেন। এখন আমরা উপলব্ধি করছি যে যদি উপযুক্ত ধরনের জমি হয় তবে বীজ বৃদ্ধি পাবে। সুতরাং পিতা, আজ সকালে তুমি কি আমাদের হৃদয় থেকে কাটা ঝোপ, কাটা গাছগুলি এবং অবিশ্বাস এবং সন্দেহবাদী চিন্তা সকল বের করে নেবে, যেন আমাদের হৃদয় আত্মা দ্বারা সিঞ্চিত হয়ে ঈশ্বরের বাক্য অবাধে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, যেন আমরা ঈশ্বরের লোক হতে পারি? কার্যকর পিতা, এই আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। আমরা যারা এই বিষয়কে স্বীকার করছি, কেবল আমাদেরই নয় কিন্তু দেশব্যাপী অন্যদেরও, প্রত্যেকের হৃদয় যেন প্রেমে এবং সহানুভূতিতে প্রজ্বলিত হয়ে হারিয়ে যাওয়া ভ্রাতা ও ভগ্নীদের জয় করার চেষ্টা করে। আজ এই যাচনা গ্রাহ্য কর ঈশ্বর, আমরা সমগ্রভাবে তোমারই দিকে দৃষ্টিপাত করছি, কারণ তুমি আমাদের পথ প্রদর্শক ও আমাদের প্রভু। সেই জন্য প্রার্থনা করি তুমি আজ তোমার বাক্যের প্রতি আমাদের পরিচালনা করো এবং তোমার আশীর্বাদ আমাদের দাও। তোমার অনুগ্রহের মাধ্যমে এবং তোমার নামে আমরা যাচনা করি, আমেন। এখন আসুন আমাদের বিষয়বস্তু গ্রহণ করি। আমি শাস্ত্রের প্রতিষ্ঠার নিমিত্তে পুরাতন নিয়মের দ্বিতীয় বিবরণ পুস্তক থেকে পাঠ করতে চাই। ভ্রাতাবেল এর সঙ্গে প্রাতরাশ থেকে ফেরার পর আমি তাড়াতাড়ি কয়েকটি টিকা লিখে এনেছি। ওই হোটেলে সেই মানুষটির প্রতি ধন্যবাদ জ্ঞাপনের কোন সুযোগ পাইনি। সেদিন রাতে ওই রেস্তোরাঁতে যে আমাদের নৈশ ভোজনের দাম দিয়েছে, আমার স্ত্রী, আমি আর আমার ছোট মেয়ে সেখানে গিয়েছিলাম, আর আমি যখন দাম দিতে লাগলাম তখন ইতিপূর্বে কেউ তা মিটিয়ে দিয়েছিলেন। আপনি যেই হন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বলেছিল ওই ব্রেঞ্চের শেষে যে লোকটি বসে আছে ওখানে একদল মানুষ ছিল যাদের আমরা চিনি। এখন আমি কোন ধরনের একটি কি কাপু ওই রকমেরই কিছু একটি জায়গায় ওই রেস্তোরাঁয় আমরা গিয়েছিলাম। যে কেউ করে থাকুন, আপনাকে ধন্যবাদ, আপনাদের প্রত্যেককে ঈশ্বর আশীর্বাদ করুন। এখন দ্বিতীয় বিবরণের 16 অধ্যায়ে নিস্তার পর্ব পালন, আমরা প্রথম কয়েকটি পদ পাঠ করতে ইচ্ছুক, প্রথম 4, 5, 6 পদ। তুমি আবিব মাস পালন করিবে, তোমার সদাপ্রভু উদ্দেশ্যে নিস্তার পর্ব পালন করিবে, তোমার ঈশ্বর সদাপ্রভু, কেননা আবিব মাসে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে রাত্রিকালে মিশর হইতে বাহির করিয়া আনিয়াছিলেন, আর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন সেই স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভু উদ্দেশ্যে মেসাদি পাল ও গোপাল হইতে পশু লইয়া নিস্তার পর্বের বলিদান করিবে। তুমি তাহার সহিত তারিযুক্ত রুটি খাইবে না, কেন তুমি ত্বরান্বিত হইয়া মিশর হইতে বাহির হইয়াছিলে, এই জন্য সাত দিবস সেই বলির সহিত তারিশূন্য রুটি। দুঃখ অবস্থার রুটি ভোজন করিবে, যেন মিশর দেশে হইতে তোমার নির্গমের দিন যাবজ্জীবন তোমার স্মরণে থাকে। সাত দিন তোমার সীমার মধ্যে তাড়ি দৃষ্ট না হোক, এবং প্রথম দিবসের সন্ধ্যাকালে তুমি যে বলিদান করো তাহার মাংস কিছুই সমস্ত রাত্রি প্রাতকাল পর্যন্ত অবশিষ্ট না থাকুক। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল নগর দিবেন তাহার কোন নগর দ্বারের ভিতরে নিস্তার পর্বে বলিদান করিতে পারিবে না। কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন সে স্থানে মিশর হইতে তোমার বাহির হইয়া আসিবার ঋতুতে সন্ধ্যাকালে সূর্যাস্ত সময়ে নিস্তার পর্বের বলিদান করিবে।
এখন তার বাক্য পাঠে ঈশ্বর আশীর্বাদ করুন। এখন মাইক্রোফোনের আওয়াজ কি অস্পষ্ট হচ্ছে? গত রাতে হচ্ছিল শুনেছি, আপনারা সব জায়গায় শুনতে পাচ্ছেন কি? আপনারা শুনতে পাচ্ছেন না? মাইক্রোফোনটি একটু এইভাবে নিচু করে কথা বলছি, একটু ভালো শোনা যাচ্ছে কি? আমার গলা ধরার কারণে আমি আজ সকালে খুব কাছে দাঁড়িয়েছি, এবং আমি আশা করি ভ্রাতা পিয়েরি একে বাইরে পাঠাতে পারবেন। এখন আপনারা ঠিক শুনতে পাচ্ছেন কি? আমার মনে হয় ওরা এটাকে ঠিক করেছে। ঠিক আছে, এখন সেই জায়গায় এখন এ বিষয়ে সম্বন্ধে আজ সকালে আমি বলতে চাই, তা হলো যে ঈশ্বর একটি স্থান আছে যেখানে আরাধনাকারীগণ ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে, কেবলমাত্র একটি স্থান। যুগ যুগ ধরে সকল যুগে অনেকে ঈশ্বরের এই গুপ্ত স্থানের অনুসন্ধান করেছেন, এমনকি ইয়োব জানতে চেয়েছিলেন তিনি কোথায় বাস করেন। আমি যদি কেবল তাহার গৃহে যাইতে পারতাম এবং তাহার দ্বারে আঘাত করতে পারতাম। ইয়োব ঈশ্বরের বাসস্থানের অন্বেষণ করেছিলেন, কারণ সেখানে ঈশ্বর এবং তার পরিবার একত্রে আরাধিত হন। গতকালের মতো গতকাল সকালের বার্তায় আমরা দেখেছি, আন্তরিকতার সঙ্গে উপাসনা করেও একজন মানুষের ঈশ্বরের উপাসনা করা বৃথা হওয়ার সম্ভাবনা আছে। ঈশ্বর আমাদের জন্য সকল কিছুই ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু কথা হলো যে আমাদের অনুসন্ধান করতে হবে সেগুলি কোথায় আছে। পৌল তিমোথিকে অনুসন্ধান করতে বলেছিলেন এবং সময়ে এবং অসময়ে প্রস্তুত থাকতে বলেছিলেন, যেন তার অন্তর্স্থিত প্রত্যাশা সম্বন্ধে সাক্ষ্য দিতে পারেন। এখন সকল বিষয় সেখানে আছে, আর আমরা দেখি কোন সময় আমি শ্রীবট এসে দুই বা তিন সপ্তাহ প্রতি রাতে 30 মিনিট কেবল একটি শিক্ষা দিতে চাই, কিভাবে বাক্যের ধীর থেকে প্রবেশ করার সেই গুপ্ত পদগুলি আমরা খুঁজে পাব। আর আপনারা কেবল লক্ষ্য করুন, আপনারা ঈশ্বরের নির্দেশ অনুসরণ করুন। প্রত্যেক দ্বারের কেবল মাত্র একটি চাবি আছে, ঠিক? এটা ঠিক, আর অন্য কোনো চাবি নেই, ঈশ্বরের কোনো বিকল্প চাবি নেই, একটিই চাবি আছে। আর এখন আপনাদের সেই চাবিটাই পেতে হবে, না হলে দ্বার খুলবে না। যত আন্তরিকই আপনারা হন না কেন, আপনারা তবু ওই দ্বার খুলতে পারবেন না। এখন কতজন গতকালের বা অন্যান্য দিনের সকালে প্রাতরাশে উপস্থিত ছিলেন? ঠিক আছে, আমার মনে হয় প্রায় সকলেই, আপনাদের শতকরা 90 জন বা তারও বেশি। আমি যা বলতে যাচ্ছি তার পটভূমি খাড়া করার জন্য বলছি, দাউদ ছিলেন অভিষিক্ত রাজা, ঈশ্বর কর্তৃক অভিষিক্ত। সেই অভিষিক্ত এক প্রভু যীশু ব্যতীত ইসরায়েলের মহত্তম রাজা। দাউদ তার পুত্র, বরং মাংসের বংশ অনুযায়ী যীশু ছিলেন দাউদের পুত্র। দাউদের সিংহাসনে তাকে বসতে হবে, উত্তরাধিকার ফিরে পেতে। রাজপুত্র সর্বদাই রাজার সিংহাসনের উত্তরাধিকারী হয়। লক্ষ্য করুন, এখন যে দাউদ অভিষিক্ত হওয়া সত্ত্বেও, তার সকল লোকেরা অভিষিক্ত হওয়া সত্ত্বেও, ঈশ্বরের বাক্যকে ঈশ্বরের গৃহে ফিরিয়ে আনার জন্য শাস্ত্রের নির্দেশ, যা এই প্রকাশের চাবি গ্রহণ না করার জন্য। সকল লোকেরা অভিষিক্ত হওয়া সত্ত্বেও এই প্রকাশের চাবির গ্রহণ না করার জন্য ঠিক একই রকম দেখতে একটি বিষয়ের জন্য উল্লাস ও ঈশ্বরের প্রশংসা করার জন্য ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে গিয়েছিলেন। কিন্তু দাউদ ছিলেন রাজা, ভাওবাদী নয়, বুঝলেন? তিনি এ কাজ করার জন্য দেশে একজন ভাওবাদী বর্তমান ছিলেন, আর সঠিক চাবি ব্যবহার না করার জন্য ঈশ্বর সমগ্র প্রচেষ্টাকেই অগ্রাহ্য করেছিলেন, দ্বার উন্মুক্ত হয়নি। আর এখন আমাদের ওই কথা স্মরণ করতে হবে এবং মনে রাখতে হবে, ঈশ্বরের সকল বিষয়ে একটি নির্দিষ্ট পদ্ধতিতেই করতে হয়, আর এই এর সমাধান। এখন সেখানে ঈশ্বরের একটি নির্দিষ্ট মণ্ডলী ছিল, যার মধ্যে তিনি লোকদের সঙ্গে সাক্ষাৎ করতেন, আর তিনি কেবলমাত্র ওই মণ্ডলীর মাধ্যমেই আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন, আর অন্য কোন মণ্ডলীর মধ্যে নয়। আমি এই কথা বললাম কারণ অনেকবার আমাকে ভুল বোঝা হয়েছে, আর লোকেরা আমাকে বলছে, আমি বলেছি, আপনি কি একজন খ্রিস্টান? আমি ব্যাপটিস্ট। আপনি কি একজন খ্রিস্টান? আমি একজন মেথডিস্ট। আপনি কি একজন খ্রিস্টান? আমি একজন প্যান্টিকোস্টাল। এখন দেখুন, ঈশ্বরের কাছে এর কোনো অর্থ নেই, আপনারা কেবল ভুল চাবি দ্বারা খুঁচিয়ে চলেছেন। কিন্তু একটি সঠিক চাবি আছে, একটি আছে যেখানে ঈশ্বর কখনো মেথডিস্ট বা ব্যাপটিস্ট বা প্যান্টিকোস্টাল বা অন্য কোন সংস্থাতে আপনাদের সঙ্গে সাক্ষাৎ করার প্রতিজ্ঞা করেননি। তিনি সংস্থাগুলিকে গ্রাহ্য করেন না, তারা তার বিরুদ্ধে। আমি খুব শীঘ্রই টেবারনাকেলের ওই দীর্ঘ বার্তা সম্বন্ধে বলবো, আর ভ্রাতা জ্যাক তা শুনবে এবং আপনারা তখন বিবেচনা করবেন ওই সম্বন্ধে আপনারা কি করতে চান, কারণ ওটি টেপ করা হবে। এখন লোকেরা এমন ব্যবহার করে যেন মনে হয় যে তাদের ঈশ্বর তত্ত্বের থিওলজির ভিত্তিতেই তাদের সঙ্গে সাক্ষাৎ করতে ঈশ্বর বাধ্য। লোকেরা ওই রূপে ব্যবহার করে, তারা এমনকি একে অন্যের সঙ্গে মিলিত হবে না। ত্রিত্ব, ট্রিনিটি বা প্যান্টিকোস্ট ওয়াননেস সে সঙ্গে মিলিত হবে না, আর ওয়াননেস ও ত্রিত্বের সঙ্গে মিলিত হবে না। মেথডিস্ট, ব্যাপটিস্ট সে সঙ্গে মিলিত হবে না, কারণ একজন ব্যবস্থাবাদী লিগালিস্ট এবং অন্যজন ক্যালভিনীয়, সুতরাং তাদের মধ্যে কোন সহভাগিতা নেই। আর তারা লোকেদের মন এমন মন্দভাবে ঘুরিয়েছে যে তারা একে অপরের বিপক্ষে। কিছুদিন আগে আমি একটি হাসপাতালের কক্ষে প্রার্থনা করতে গিয়েছিলাম, সেখানে শল্য চিকিৎসার অধীনে খুবই অসুস্থ একজন মহিলা শুয়েছিলেন, তারা আশঙ্কা করছিল যে তার মৃত্যু হবে। আর একজন মহিলাও সেখানে শুয়েছিলেন, তার জন্য প্রার্থনা করার জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি তাকে বলছিলাম, যদি কয়েক মুহূর্ত আমি প্রার্থনা করি আপনি কি কিছু মনে করবেন? তিনি বলেছিলেন, ওই পর্দাটা টেনে দিন। আর আমি বলেছিলাম, আমি দুঃখিত, আমি কেবল প্রার্থনা করতে চেয়েছি। তিনি বলেছিলেন, ওই পর্দাটা টেনে দিন। আমি বলেছিলাম, হ্যাঁ মহোদয়া। তার পুত্র সেখানে বসেছিল, অবিকল রিকিদের মতোই দেখতে, আর আমি বলেছিলাম, আচ্ছা আপনি কি একজন খ্রিস্টান নন? তিনি বলেছিলেন, আমরা মেথডিস্ট। বলেছিলাম, আমি আপনাকে একবার ও কথা জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করেছি আপনি খ্রিস্টান কিনা, দেখলেন? আর তবু তিনি বলেছিলেন, ওই পর্দাটা টেনে দিন। দেখুন, কারণ তারই মতো মৃত প্রায় একজন স্ত্রীলোকের জন্য প্রার্থনা উৎসর্গ করবে এমন একজন যে কিনা মেথডিস্ট নয়, কিন্তু যেহেতু এ তার নিজস্ব সংস্থার সঙ্গে যুক্ত নয়, সেহেতু তিনি এ শুনতেও চান না, আর এর সঙ্গে তার কোনো যোগ নেই। এ যদি একজন ফরাসি না হয় তবে আমি জানি না আর কে হতে পারে। সর্পের গমন পথে সম্বন্ধে শোনা পর্যন্ত অপেক্ষা করুন। এখন তারা মনে করে যে তাদের সংস্থাই একমাত্র যা ঈশ্বরের সঙ্গে যুক্ত। যতক্ষণ না আপনি একজন মেথডিস্ট বা একজন ব্যাপটিস্ট বা একজন ত্রিত্ব বা একজন ওয়াননেস হচ্ছেন, ততক্ষণ ঈশ্বর আপনার কথা শুনবেন না বা ওই রকম কিছু। ইয়ে সম্পূর্ণ ভুল, আর ওই আমার উদ্দেশ্য। কিন্তু যদি এরূপ একটি নির্ভুল হওয়ার একটি আকাঙ্ক্ষা যদি লোকেদের হৃদয়ে ও মনে থাকে, আমি বিশ্বাস করি না যে ওই মহিলা ওই রূপ করেছিলেন কারণ বা অন্য কারো আরো কেউ। যদি জানতো এ যে ভুল, তবে একজন মেথডিস্ট মণ্ডলীর পক্ষ অবলম্বন করত না, সেই মানুষটি মনে করে যে এটাই ঠিক। আমি বিশ্বাস করি না যে ভিন্ন রূপ হওয়ার উদ্দেশ্যে একজন তৃতীয় একজন ওয়াননেস কে বা একজন ওয়াননেস একজন তৃতীয়কে এবং প্যান্টিকোস্টাল কে অগ্রাহ্য করবে। সে মনে করে সে ঠিক, আর আপনাদের উচিত তার ধারণার সম্মান করা। আপনারা জানেন কম্বলের দুদিকেই প্রসারিত করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, এসবের মধ্যে যদি কিছু থাকে যার জন্য তারা বিশ্বাস করে, ওই ওইটাই ঠিক। তাহলে কোথাও কিছু থাকতে হবে যা ঠিক। যেমন আমি প্রায় বলে থাকি, যখন সমুদ্র সমুদ্রকে আহ্বান করে, তখন সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য একটি সমুদ্রকে থাকতে হবে। আপনারা জানেন, আমাদের বলা হয়েছে যে কোনো সময় সিল মাছ সমুদ্র তীরে তাদের পায়ের উপর হাঁটত, কিন্তু এখন তার পা নেই, সেগুলি পাখনায় পরিণত হয়েছে, কারণ সে ভূমির লোমশ জীব থেকে সমুদ্রের জীব হওয়ার জন্য তার পাখনার প্রয়োজন ছিল। প্রকৃতি তার পায়ের পরিবর্তে পাখনা গঠন করে দিয়েছিল যেন সে হাঁটার থেকে বেশি সাঁতার কাটতে পারে। দক্ষিণ মেরুতে গিয়েছিলেন সেই মহৎ ব্যক্তির নাম আমি মনে করতে পারছি না, তার নাম কি ছিল, বায়ার্ড। তারা বলে যে ওই যাত্রায় উদ্দেশ্য তিনি গবাদি পশুর জন্য আবরণ তৈরি করেছিলেন। ওই পশুগুলি তিনি দুধের জন্য নিয়ে গিয়েছিলেন, ঠান্ডায় মারা যাওয়া থেকে বাঁচানোর জন্য তাদের লোমের আবরণ তৈরি করিয়েছিলেন, কিন্তু যখন সেখানে গেলেন তখন তাদের কোনো লোমের আবরণের প্রয়োজন হলো না, প্রকৃতিই তাদের জন্য গঠন করে দিয়েছিল। দেখলেন কেন মাছের পিঠে পাখনা গজাবার আগে তার জন্য জলের প্রয়োজন ছিল, তা না হলে তার পাখনা কখনো হতো না। সেখানে একটি গাছ বৃদ্ধি পাওয়ার আগে সেখানে প্রথমে মাটির প্রয়োজন ছিল, তা না হলে কোনো গাছেই হতো না। সুতরাং আপনারা দেখুন, যখন মানুষের হৃদয়ে কোনো কিছু থাকে যা কোনো কিছুকে আহ্বান করে, তখন বাইরে কিছু থাকতে হবে যা এই আহ্বানকে পরিতৃপ্ত করার জন্য সাড়া দেবে। একজন স্ত্রীলোক, কিছুদিন আগে এখানে একজন মৃতা স্ত্রীলোকের ময়নাতদন্ত হয়েছিল। তারা দাবি করে যে সব সময় অনবরত পেঁয়াজ খাওয়ার জন্যই তার মৃত্যু হয়েছিল। যদি সে পেঁয়াজ না খেত তবে তার মাথা ভীষণ চুলকাত, তারা এর কারণ নির্ধারণ করতে পারেনি। সুতরাং ময়নাতদন্ত করে তারা ওই স্ত্রীলোকটির মধ্যে এক ধরনের কোষের একটি অঙ্গ বৃদ্ধি পেয়েছিল, এর নামটা একটা তারা দিয়ে বলেছিল, আর তারা সেই অঙ্গ বৃদ্ধিটি এক গামলা পেঁয়াজের মধ্যে রেখে দিয়েছিল, আর সারা রাতে পেঁয়াজগুলি গলে গিয়েছিল। বুঝলেন এ কি ছিল? এ ওই স্ত্রীলোকটির শরীরে পেঁয়াজের জন্য একটি আকাঙ্ক্ষা, আর যদি পেঁয়াজ না থাকত তবে সেখানে অঙ্গ বৃদ্ধিটাও হতো না। এক কথায়, একটি সৃষ্টি হওয়ার আগে সেখানে একজন স্রষ্টাকে থাকতে হবে। এখন যদি মানুষের হৃদয়ে মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, ক্যাথলিক ইত্যাদি রূপী আকুল আকাঙ্ক্ষা থাকে যা ওই একটি সত্যপথ অনুসরণ করার চেষ্টা করছে, তখন তাদের পুরোহিত ও যাজকগণ দ্বারা তাদের বলা হচ্ছে যে এই সেই সত্যপথ। তারা বলে, পুরোহিত বলছেন, ক্যাথলিক মণ্ডলীর বাইরে কোনো পরিত্রাণ নেই। বেশ, প্রত্যেক মণ্ডলী তাদের নিজস্ব ধারণা গ্রহণ করেছে। তাদের মধ্যে কিছু লোক স্বীকার করে না, কিন্তু তাদের কর্ম দ্বারাই প্রকাশ করে। আপনার কর্ম আপনার মুখের কথার চেয়ে বেশি জোরে কথা বলে, এ কেবল একটি। অন্য কথায়, তারা ক্যাথলিকদের থেকেও বেশি ভণ্ড। ক্যাথলিকরা খোলাখুলি ভাবে স্বীকার করে, আমি বিশ্বাস করি, ওইটি একমাত্র বিষয়, কিন্তু তারা ওইভাবে করে না, তারা গোপন করে, কিন্তু তাদের কর্মই প্রমাণিত করে। বুঝলেন? এখন সেখানে তাহলে একটি স্থান থাকতে হবে, কারণ সেটি অন্বেষণ করার একটি আকাঙ্ক্ষা মানব হৃদয়ে আছে। আর আমি মনে করি আমাদের যা কিছু প্রয়োজন সে সকলেরই উত্তর ঈশ্বরের বাক্যে আছে। সুতরাং ঈশ্বরের কাছে উত্তর আছে, আসুন আমরা শাস্ত্রে এর অনুসন্ধান করি। আর তারপর যদি ঈশ্বর শাস্ত্র দ্বারা সেই স্থান, সেই একমাত্র ভূমি, একমাত্র পথ যেখানে ঈশ্বর মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন আমাদের দেখিয়ে দেন, তবে আমরা ওটি ধরে থাকব, কারণ বাইবেল যা বলেছে আমরা তার সত্য খুঁজে পেয়েছি। এখন দ্বিতীয় বিবরণ শব্দটির নিজস্ব অর্থ আছে, দুই ব্যবস্থা। আর ঈশ্বরের দুটি ব্যবস্থা আছে, দুই ব্যবস্থা, একটি বাক্যের প্রতি অবাধ্যতা এবং মৃত্যুবরণ করো, আর অন্যটি বাক্যের প্রতি বাধ্যতা এবং জীবিত থাকো। ওই হলো দুই ব্যবস্থা, আর দ্বিতীয় বিবরণের অর্থ ওই দুই ব্যবস্থা। তাদের উভয়কেই শাস্ত্রে আমাদের চূড়ান্ত রূপে প্রদর্শিত করা হয়েছে, তাদের একটি মৃত্যু, অন্যটি জীবন। জীবন এবং মৃত্যু, ঈশ্বর কেবল জীবন নিয়েই কারবার করেন, আর শয়তান কেবল মৃত্যু নিয়ে। এইগুলি প্রকাশ্যে জগতের কাছে প্রকাশিত করা হয়েছিল, খোলাখুলি প্রত্যেক চক্ষুর সমক্ষে, আর এর থেকে কোনো রেহাই নেই। তাদের একটিকে যখন ব্যবস্থা দত্ত হয়েছিল তখন সিনাই পর্বতের উপরে প্রদর্শিত করা হয়েছিল, যা সমগ্র মানুষ জাতিকে মৃত্যুতে দণ্ডিত করে। অন্যটি যখন যীশুখ্রিস্ট দ্বারা দণ্ডের মাসুল দত্ত হয়েছিল তখন কালভেরি পর্বতে প্রকাশিত হয়েছিল, যা সমগ্র মানুষ জাতিকে জীবনে আনয়ন করে। দ্বিতীয় বিবরণের দুই ব্যবস্থা এই দুইটি বিষয়ে পূর্ণ করা হয়েছিল। আমি চাই আপনারা আবার লক্ষ্য করুন যে সেখানে দুটি নিয়ম দত্ত হয়েছিল। একটি নিয়ম আদমকে দত্ত হয়েছিল যা ছিল ব্যবস্থার অনুরূপ শর্ত সাপেক্ষ, তুমি যদি ইহা স্পর্শ না করো তবে বাঁচবে, কিন্তু যদি তুমি ইহা স্পর্শ করো তুমি মরিবে। ওটি ছিল একটি ব্যবস্থা। তারপর আর একটি ব্যবস্থা আব্রাহামকে দত্ত হয়েছিল যা অনুগ্রহের দ্বারা এবং শর্তহীন, আমি তোমাকে ও তোমার বংশকে বাঁচাইয়াছি তার দ্বারা। আমেন। ওটি কালভেরির আদর্শ, আদমের নিয়মের আদর্শ নয়, আর এ একটি আব্রাহামীয় নিয়ম। কিন্তু এখন আমরা তাকে বলতে শুনেছি যে একটি মাত্র স্থান আছে যেখানে তিনি উপাসনায় মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনারা আমার পাঠে এখনই শুনছেন, কয়েক মিনিট পরে আমরা ফিরে এর উল্লেখ করব। তাহলে যদি একটি মাত্র স্থানেই ঈশ্বর মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন তবে আমাদের সাবধান হতে হবে। এখন আসুন আমরা এই সকালে আমাদের প্রথা সকল সরিয়ে রেখে এবং এই সানডে স্কুলের পাঠে সেই একটি স্থান খুঁজে পাওয়া সম্বন্ধে নিশ্চিত হই, কারণ এখানে ঈশ্বর বলেছেন তিনি অন্য কোন স্থানে আমাদের সঙ্গে সাক্ষাৎ করবেন না, অন্য কোন মণ্ডলীতে তিনি আপনাদের গ্রহণ করবেন না, কেবলমাত্র তার মণ্ডলীতে একমাত্র স্থান যেখানে তিনি আপনাদের গ্রহণ করবেন। এখন আমি যদি আন্তরিক হই তবে ব্রাদার ব্রানহাম আপনি কি বলবেন? না, স্মরণ করুন যীশু কয়েকজন আন্তরিক লোকের সঙ্গে কথা বলছিলেন, তার দিনের আরাধনাকারীদের সঙ্গে। তিনি বলছিলেন অনর্থক তোমরা আমার আরাধনা করো। তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে সত্য এবং বিশুদ্ধ আরাধনা, তোমরা অনর্থক আরাধনা করো, মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দাও বা তাদের সংস্থাগত ধর্মমত। আন্তরিক সশ্রদ্ধ যতটা ধার্মিক হওয়া যেতে পারে ততটাই, আর এ কেবল ফরিসিদের সম্বন্ধে নতুন কিছু ছিল না। কয়েন ও হ্যাবল এই পৃথিবীতে প্রাকৃতিক জন্মে জন্মগ্রহণকারী প্রথম দুই আরাধনাকারী ছিলেন, আর তারাও পুরো দস্তুর ওই একই মনোভাব নিয়ে এসেছিল। কয়েন হ্যাবলের মতোই ধার্মিক ছিল, তারা উভয়ে বেদী নির্মাণ করেছিলেন, তারা দুজনে ঈশ্বরকে প্রেম করতেন, তারা উভয়ে বলিদান করেছিলেন, তারা উভয়ে আরাধনা করেছিলেন, তারা উভয়ে দশমাংশ দিয়েছিলেন, তারা উভয়ে সকল কিছুই একই রকম ভাবে করেছিলেন। কিন্তু হ্যাবল বিশ্বাসে যা হলো প্রকাশ, ঈশ্বরের বাক্য প্রকাশিত, সরলীকৃত, প্রদর্শিত এবং যথার্থ রূপে প্রতিপাদিত গৌরব। কয়েন বলিদান করেছিল কিন্তু ঈশ্বর তা প্রতিপাদিত করেননি, ঈশ্বর আরাধনা চেয়েছিলেন, আর কয়েন উৎসর্গ করেছিল কিন্তু ঈশ্বর তা প্রতিপাদিত করেননি। কিন্তু সত্য প্রণালী দ্বারা আপনারা বলেন আরে আমার মণ্ডলী তো এই আমার, এক মিনিট অপেক্ষা করুন, তিনি যে পরিপ্রেক্ষিতে বলছেন সেই শর্তে ঈশ্বর তার নিজস্ব বাক্য ব্যাখ্যা করে থাকেন। কয়েন বলেছিল আমি ধার্মিক, আমি আমার সৃষ্টিকর্তাকে প্রেম করি, আমি তোমার কাছে এই সুন্দর বেদী উৎসর্গ করছি, আমি তোমার কাছে এই বলিদান করছি, আমি তোমাকে প্রেম করি, সেজন্য সদাপ্রভু আমি এই সকল নির্মাণ করেছি। হ্যাবলও সেই একই কথা বলেছিলেন, কিন্তু একটি যথার্থ রূপে প্রতিপাদিত হয়েছিল, একটি প্রমাণিত হয়েছিল, আর ঈশ্বর নেমে এসে হ্যাবলের বলি গ্রহণ করেছিলেন, কারণ প্রকাশ দ্বারা তিনি ঈশ্বরের সত্য প্রণালী অবলম্বন করেছিলেন যা গৃহীত হয়েছিল। এখন লক্ষ্য করুন ওই কয়েনের আত্মা শাস্ত্রব্যাপী সময়ের মধ্য দিয়ে একেবারে এই শেষকালেও নেমে এসেছে। মৌলিকতা সে অন্যজনের মতোই বুনিয়াদি ছিল। ভাওয়াদি বিলিয়াম ও ভাওয়াদি মসির প্রতি দৃষ্টিপাত করুন, উভয়েরই সাতটি বেদী, জিহ্বার বেদী, প্রত্যেকটির উপরে রক্ত, কেবল তাই নয় প্রত্যেকটির উপরে মেষ শাবক। সংখ্যা তত্ত্বে একেবারে সঠিক সংখ্যা সাত, পূর্ণাঙ্গ সাতটি পুং মেষ, উভয় বেদী একেবারে একই রকম, একজন যতটা মৌলিক ছিলেন অন্যজনও তদ্রূপ। কিন্তু ঈশ্বর কাকে যথার্থ রূপে প্রতিপাদিত করেছিলেন দেখলেন, বুঝলেন, সেই একজনকে যে তার বাক্যের মধ্যে ছিলেন। মৌলিকতা খুব বেশি কিছু নয়, ঈশ্বরের প্রকাশনই প্রধান বিষয়। এখন চিন্তা করুন, এই লোকগুলি ফরাসিগণ যিশু দ্বারা কেন ওই অবস্থায় অভিহিত হয়েছিল। তিনি বলেছিলেন, তোমরা অনর্থক আমার আরাধনা করো, তার আরাধনা করো। তাদের হৃদয় থেকে প্রকৃত আরাধনা, সত্য আরাধনা, তোমরা অনর্থক আমার আরাধনা করো। কেন? মনুষ্যদের আদেশ ধর্মসূত্র বলিয়া শিক্ষা দাও, সুতরাং তোমরা লোকদের কাছে ঈশ্বরের আজ্ঞা নিষ্ক্রিয় করিতেছ। যদি আমি আপনাদের কাছে একটি মেথডিস্ট বার্তা প্রচার করি, আপনাদের উপর এর কোনো প্রভাব হবে না। এখন হলো ভার্য সময়। মসি যদি নোহের বার্তা শিক্ষা দিতেন, এর কোনো প্রভাব হতো না। যদি যিশু মসির বার্তা শিক্ষা দিতেন, কোনো ফল হতো না। কারণ পূর্ব নির্দিষ্ট বীজ সেখানে আছে, যা ওই বীজের উপযুক্ত জল দ্বারাই কেবল সেচন করা হবে। বুঝলেন, অন্য কোন অবস্থায় এ বৃদ্ধি পাবে না, তার বৃদ্ধি উপযুক্ত অবস্থাতেই হতে হবে। এখন একটি মুরগির ডিম, যা মুরগির নিচে বসানো উচিত, নিয়ে একটি কৃত্রিম ডিম ফোটানোর যন্ত্রে রাখুন, তবু এ ফুটবে। একে একটি কুকুরের নিচে রাখুন, এ ফুটবে। এ হলো উত্তাপ, ফোটানোর জন্য উপযুক্ত অবস্থা। সুতরাং একে সেই অবস্থার অন্তর্গত হতে হবে। আপনার একটি জীবন্ত ডিম নিয়ে একটি মৃত মুরগির নিচে রাখতে পারেন, এ ফুটবে না। বেশ, আমরা এই যুগে বাস করছি, সেখানে ওই একই ব্যাপার। এই যুগে কার্যকরী করার জন্য ঈশ্বরের পদ্ধতি কি, তা আপনাদের অনুসন্ধান করতে হবে। ওই বিষয়ে মার্টিন লুথার খুঁজে পেয়েছিলেন, ওই বিষয়ে ওয়েসলি খুঁজে পেয়েছিলেন, ওই বিষয়ে তাদের যুগে পেন্টিকোস্টালরা খুঁজে পেয়েছিলেন। এ কার্যকরী করার ঈশ্বরের যুগ ও কাল। এখন পেন্টিকোস্টালগণ, ওই ভ্রাতা একজন, আমার বিশ্বাস তার একটি চোখ বেরিয়ে গিয়েছিল, কৃষ্ণাঙ্গ একজন ভ্রাতা, যিনি প্রকৃতই ক্যালিফোর্নিয়াতে 50th বার্তা আরম্ভ করেছিলেন, পুরানো আজুসা স্ট্রিট। তাকে উপহাস করা হয়েছিল, আর তিনি নিগ্রো বলে তাকে নিয়ে কৌতুক করা হতো। কিন্তু তিনি সেই যুগের বার্তা নিয়ে এসেছিলেন, একটি ছোট দেহধারী মানুষ, যিনি তার নিজের নাম অনেক কষ্টে সই করতেন, কিন্তু প্রভু তার কাছে প্রকাশ করেছিলেন যে এই ওই দান সকলের পুনঃস্থাপনের যুগ, এবং সেগুলি ঘটেছিল। যাই বলা হয়ে থাক না কেন, এ হয়েছিল। সকলে এই আবহাওয়া প্রভাবিত হয়েছিল, আর দেখেছিল যে এই সেই যুগ, আর দেখেছিল ঈশ্বর যথার্থ রূপে প্রতিপাদিত করেছিলেন যে ওই লোকগুলি নানা ভাষা বলতে পারত ইত্যাদি, এ ঘটেছিল। কিন্তু যখন তিনি বলতে আরম্ভ করতে লাগলেন, এই একমাত্র প্রমাণ, ওই বিষয়ে একে মৃত করেছিল। বুঝলেন, এইভাবেই চলতে থাকে, দেখলেন ওই বিষয়ে একে সমাপ্ত করেছিল। তারপর তারা এটা ওটা পৃথক করতে লাগলো, এবং সংস্থা নির্মাণ করতে লাগলো, আর একজন মেঘযোগে ঝোপের মধ্যে আসতেন, আর হায় হায়, এইভাবেই চলছে, এই বিষয়ে সংস্থা করে থাকে। বুঝলেন, ঈশ্বর একটি সংস্থার স্রষ্টা নন, কারণ সংস্থা হলো বাবিল, আর তিনি বিশৃঙ্খলার সৃষ্টিকর্তা নন। আমরা সবাই তাকে দেখেছি, এ দেখার জন্য আপনাকে বুদ্ধিমান হতে হবে। এ বাবিল, বুঝলেন, প্রথা, আন্তরিক লোকেরা। এখন যদিও তারা ওই বিষয়ে বিশ্বাস করে, তবু যেখানে ঈশ্বর সাক্ষাৎ করে থাকেন, সেরূপ একটি আন্তরিক স্থান থাকার প্রয়োজন আছে। এখন দুই পদ লক্ষ্য করুন, আমার মনোনীত স্থানে উপাসনা করো। বলিদান নিশ্চয়ই, যেখানে তারা আরাধনা করে সেখানে বলিদান করে। যে স্থান আমি মনোনীত করিয়াছি, তোমাদের মনোনীত নয়, মানুষের মনোনীত নয়, কিন্তু যা আমি মনোনীত করেছি, তোমরা সেই স্থানে উপাসনা করো। প্রদর্শন করে যে তাহলে একটি মাত্র স্থানেই আছে, অন্যগুলি ব্যর্থ। এ আপনাদের মনোনীত হলে হবে না, একে তারই মনোনীত করতে হবে। বেশ, আমাকে গির্জা যেতে হবে না, অথবা আপনি এত সংকীর্ণ মনা, আপনি স্ত্রীলোকদের প্রচারের বিষয়ে, আর কিংবা স্ত্রীলোকদের চুলের ছাঁটা এবং পুরুষদের অন্যান্য বিষয় নিয়ে হইচই করেন, কেন আপনি এতই সংকীর্ণ মনা? বেশ, এ সম্বন্ধে ঈশ্বরের বাক্য না হয় নাই মানলেন, কিন্তু যেখানে যান, যেখানে তারা ঐরূপ করে থাকেন, বুঝলেন, আর আপনারা দেখতে পাবেন যে শাস্ত্রে সেইরূপই আছে, তারা অনর্থক আমার আরাধনা করে। বুঝলেন, প্রভু যীশু তাই বলছেন, ওই প্রত্যেকটি ক্ষুদ্র বিষয়, আপনাদের প্রত্যেক বিষয়ে বিশ্বস্ত হতে হবে। সর্বদাই ক্ষুদ্র ক্ষুদ্র দ্রাক্ষলতা, ক্ষুদ্র ক্ষুদ্র শিয়াল যে দ্রাক্ষলতা নষ্ট করে। কখনো কখনো আপনার উপেক্ষা, আপনার যেগুলি করে থাকেন এ সেই বড় বিষয়গুলি নয়, এ সেই ক্ষুদ্র বিষয়গুলি যেগুলি আপনারা না করে উপেক্ষা করে থাকেন। মনে রাখবেন, দুর্বলতম কড়াতেই শিকলের সর্বোচ্চ শক্তি। ধন্য তাহারা যাহারা ঈশ্বরের সকল আজ্ঞা পালন করে, যেন তারা প্রবেশাধিকার পায়। ঈশ্বর বলেছেন সকল আজ্ঞা পালন করো, আর আজ্ঞা বলেছে স্ত্রীলোক লম্বা চুল রাখো। আপনারা বলেন বেশি দিন হয়নি, একজন আমাকে বলেছিল আমি একটি কাপড় শুকাবার দড়িরূপী ধর্ম প্রচার করি না। আমি বলেছিলাম তবে আপনি সুসমাচার প্রচার করছেন না। হ্যাঁ, ঈশ্বর পরিকল্পনা করে দিয়েছেন, তিনি বলেছেন কি করতে হবে, আর আপনি হয় এ করুন, ওটি আপনার প্রকৃতিগত যুক্তিগত ব্যাপার। যে ক্ষুদ্র বিষয়, যে ক্ষুদ্র তুচ্ছ বিষয়, যিশু বলেছিলেন ধন্য যাহারা সকল ক্ষুদ্র বিষয়গুলি গ্রহণ করে, ক্ষুদ্র বিষয়গুলি সাধন করে। আর একজন স্ত্রীলোক তার চুল বাড়তে দিক, ওইটি কেবল একটি, কেন এ এমনই বিষয় যা সে করতে পারে, আর সে ওইটিও করবে না, সে কোনো মতে ওই কাজটি করবে না। ও আমাদের মহৎ বিষয় সকল শিক্ষা দিন। কিভাবে আপনারা মহৎ বিষয়ের শিক্ষা দিতে পারেন? যখন আপনারা সরল সাধারণ বিষয়গুলি করেন না, কারণ আপনারা দেখুন আপনাদের প্রেরণা এবং উদ্দেশ্য ঠিক নয়। ঈশ্বরের প্রতি আপনাদের প্রেমে প্রকৃত বিষয়, প্রভু তুমি যা কিছু চাও যে আমি করি তা করতে আমি ইচ্ছুক, তবেই আপনি কোথাও পৌঁছাচ্ছেন। কিন্তু ঐরূপ যদি না করেন যেভাবে তিনি করতে বলছেন, এ তার মনোনয়ন। যে স্থান আমি মনোনীত করিয়াছি সেই স্থানে তুমি তোমার বলিদানের সহিত উপাসনা করিবে। কোইন তার বলি এনেছিল, হেবলো তার বলি এনেছিলেন, নির্ভর করে কোন স্থানে আপনারা তা নিয়ে যাচ্ছেন। যদি আপনারা তার মনোনীত স্থানে নিয়ে যাচ্ছেন তবে ঠিক আছে, তিনি গ্রহণ করবেন, যদি না হয় তিনি গ্রহণ করবেন না, গ্রাহ্য করেন না। এ সেই একই বলি, সে যাই হোক ইয়ে তবুও অগ্রাহ্য হয়েছে যদি না সেটিকে ওই একটি নির্দিষ্ট স্থানে আনা হয় থাকে। এখন আমরা অনুসন্ধান করতে চাই যে আমরা কোথায় আমাদের বলি নিয়ে আসব। যদি আমরা খুঁজে পাই, আমরা সকলেই স্বর্গে যেতে চাই, আমরা চাই না কি? আর আমরা সকলেই জানি যে আমরা দোষ করেছি। আমরা সকলে বিশ্বাস করি যে যিশুই সেই বলি। এখন আমরা জানতে চাই যে তাকে আমরা কোথায় নিয়ে যাব, যেখানে একে গ্রাহ্য করা হবে। বুঝলেন, এ ঠিক বাইবেল আমাদের বলেছে কোথায় তাকে নিয়ে যেতে হবে, আর তারপরে গ্রাহ্য করা হবে, সেই স্থানের বাইরে একে গ্রাহ্য করা হবে না। আসুন আমরা এখানে লক্ষ্য করি সেই স্থান যেখানে বলি স্থাপন করতে হবে, সেই স্থান যেখানে বলি স্থাপন করার জন্য তিনি মনোনীত করেছেন। এই সকল যে কোনো দ্বারে আপনারা তা স্থাপন করতে পারেন না, কিন্তু স্থাপন করার জন্য যে স্থান তিনি মনোনীত করেছেন, আর তিনি সেই স্থানে নিজের নামও স্থাপন করেছেন। দেখুন তিনি সেই কথা এখানে বলছেন, তিনি তার নাম স্থাপন করার জন্য একে মনোনীত করেছেন। এখন আসুন আমরা শাস্ত্র অনুসন্ধান করে দেখি সেই স্থান কোথায়, কারণ সেই স্থানে তিনি আপন নাম স্থাপন করেছেন। এখন আসুন পাঠ্যাংশ থেকে পাঠ করি। আমার কাছে একটি ছোট টিকা ছিল যা আমি আজ সকালে আমার মনে এসছে। আসুন অধ্যায় দ্বিতীয় পদ দেখি। এখন বেতারে যুক্ত লোকদের জন্য আমি বেশিক্ষণ আপনাদের ধরে রাখতে চাই না। এখন ১৬ অধ্যায় দ্বিতীয় পদ, আর সদাপ্রভু আপন নামে বেসার্থে যে স্থান মনোনীত করেছেন সেই স্থানে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে মেষাদি পাল ও গোপাল হইতে পশু লইয়া নিস্তার পর্বের বলিদান করিবে। এখন আপনারা নিয়ে যেতে পারেন না, আপনাদের আন্তরিকতা এবং যা কিছু আপনারা স্বীকার করতে চান আপনারা তা কোনো ম্যাথডিস্ট বেদিতে, ব্যাপটিস্ট বেদিতে, পেন্টিকোস্টাল বেদিতে নিয়ে যেতে পারেন না। কিন্তু কোথাও একটি বেদি আছে যা তিনি মনোনীত করেছেন, যেন তিনি তার নাম সেখানে স্থাপন করার জন্য, আর সেই স্থানেই তিনি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এখন আপনারা যদি সবকিছু ঠিক মতো চালনা করেন তবে এ চলবে। সবকিছু বিনষ্ট আছে, যদি বিদ্যুতের তারে কোনো ত্রুটি থাকে তবে বাতি জ্বলবে না, কারণ এ ভূতল সংলগ্ন হয়ে গেছে। আর যখন আপনারা ঈশ্বরের বাক্যগুলির একটি কিংবা স্থানগুলি একটি গ্রহণ করেন, আর আপনাদের হৃদয়ে স্বার্থপর উদ্দেশ্য থাকে, তবে সেই বিষয় ঈশ্বরের শক্তিকে সেখানেই ভূতল সংলগ্ন করে দেবে। আপনারা যদি এ করেন কারণ আপনারা বুদ্ধিমান হতে চাইছেন, অন্যদের থেকে ভিন্ন কিছু হতে চাইছেন বা ওইরূপ কিছু হতে চাইছেন, তবে এ ওইখানে ভূতল সংলগ্ন হয়ে যাবে। এ তখন বিদ্যুতের ফিউজ উড়িয়ে দেবে। আপনারা ভ্রান্ত। আপনাদের প্রেরণা ও উদ্দেশ্য ঈশ্বরের উপর স্থাপন করতে হবে, তারপর তার জন্য অনুসন্ধান করুন, অনুসন্ধান করে দেখুন তিনি কোথায় বলছেন, আর সেখানে বলি নিয়ে আসুন। বুঝলেন, মার্থা এবং মরিয়মকে দেখুন, তাদেরকে এই সুসমাচার শিক্ষা দেওয়ার পর তিনি যখন আবার ফিরে এসেছিলেন, তিনি ঘৃণিত অগ্রাহ্য হয়েছিলেন। ও ফরিসিরা এবং মণ্ডলী সকল তাকে অবজ্ঞা করেছিল, কিন্তু তার অন্তরঙ্গ বন্ধু লাসারের মৃত্যু হয়েছিল। তিনি তাকে শুয়ে থাকতে দিয়েছিলেন, যদিও তারা তাকে ডেকে পাঠিয়েছিলেন, তিনি আসেননি। কিন্তু মার্থাকে এবং তার আচরণ লক্ষ্য করুন, তিনি বলেছেন, প্রভু আপনি যদি এখানে থাকিতেন তাকে যোগ্য উপাধিতে ভূষিত করুন। প্রভু বড় হাতের লর্ড যা যেহোবা গৌরব, আপনি যদি এখানে থাকিতেন আমার ভাই মরিত না। জীবন ও মৃত্যু একই প্রণালীতে বা একই গৃহে মিলিত থাকতে পারে না, যদি আপনি সে মরিত না। যিশু তাকে বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন। ঈশ্বর বলেন, যখন তিনি প্রথমবার বলেছিলেন তোমার ভাই আবার উঠিবে, তিনি বলেছিলেন, হ্যাঁ প্রভু আমি সত্যি বিশ্বাস করি। একজন জিহুদি শিলক হিসাবে আমি বিশ্বাস করি মৃতদের একটি সার্বজনীন পুনরুত্থান হবে, আর আমি বিশ্বাস করি যে আমার ভাই ঈশ্বরের আরাধনায় খুবই বিশ্বস্ত এবং আন্তরিক ছিল। আর আমি বিশ্বাস করি যে আপনি বাইবেলে কথিত সেই মসীহ, কারণ ঈশ্বর আপনার মধ্যে তার বাক্য প্রতিপাদিত করে প্রদর্শন করিয়াছেন যে আপনি এই সময়ের বার্তাবহক, আপনি সেই মসীহ। আমি বিশ্বাস করি যে আপনি সেই খ্রিস্ট যার আগমনের কথা ছিল, কারণ আপনার কাজ প্রমাণ করে যে ঈশ্বর আপনাকে সেই মসীহ হওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। ও লক্ষ্য করুন, এখন কেমন খাজে খাজে মিলে যেতে আরম্ভ করেছে, বুঝলেন? এখন তার এরূপ বলার অধিকার ছিল, আপনি কেন আমার ভাইকে উঠাতে আসেননি, আপনি তাকে কেন সুস্থ করেননি, আপনি অন্যদের সুস্থ করেছেন, আর আপনার শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বন্ধু, আর দেখুন তার কি হলো। না না, ওই ধরনের উদ্দেশ্য কোনো কাজের নয়। আমি বিশ্বাস করি যে আপনাকে যেভাবে শাস্ত্রে পরিচিত করা হয়েছে আপনি ঠিক তাই। আমি বিশ্বাস করি এই সেই দিন যে দিনে মসীহের আসার কথা আমরা এরই প্রতীক্ষা করছিলাম। অন্যরা কে কি বলছে আমি গ্রাহ্য করি না। আমি সর্বান্তকরণে বিশ্বাস করি যে যা আমি বাক্য দ্বারা দেখেছি ও শুনেছি সেই বাক্য আপনাতে যথার্থরূপে প্রতিপাদিত হয়েছে যে আপনি সেই মসীহ। দেখুন তার হৃদয় অভ্যন্তরে তার যা কিছু যাচনা ছিল সেগুলিকে প্রকৃত প্রণালী ধরেই আসতে হয়েছিল। যদি তিনি এরূপ বলতেন, আপনি আমাকে বলছেন যে আপনি সেই খ্রিস্ট, আর আমাদের অনুরোধের উত্তর দেওয়ার মতো ভদ্রতা বা ভদ্রজনিত চিত্ত ব্যবহার পর্যন্ত আপনার নাই, যখন নাকি আমরা আপনাকে খাদ্য আশ্রয় এবং সবকিছু দিয়েছি আর আপনার পক্ষ অবলম্বন করেছি, আর যেমন আপনি সংস্থা থেকে বের হয়ে আসার জন্য আমাদের আদেশ করেছেন, তেমন আমাদের মন্ডলে ত্যাগ করেছি, দেখলেন? আর আমরা এখানে ত্যাগ করেছি, আর এখন আমরা সমাজ বহিষ্কৃত এবং ধর্মত্যাগী রূপে পরিগণিত হয়েছি, আর আমরা আপনার জন্য সবকিছুই করেছি, আর তবু আমার ডাকে সাড়া দেওয়ার সাধারণ ভদ্রতাও আপনার হলো না, তবে কি হতো? এখন সত্যি তার সে অধিকার ছিল। আপনাদের ছোট চুল সম্বন্ধে আপনারা যেমন বলে থাকেন, আমি একজন আমেরিকান নাগরিক, আমি ছোট প্যান্ট পরতে পারি, আমি যা চাই তাই করতে পারি, এ অবৈধ নয়, এ আপনাদের অধিকার। কিন্তু একটি মেষ সর্বদাই তার অধিকার স্বেচ্ছায় ত্যাগ করে। আহা, যদি আপনি একটি মেষ শাবক, আপনার পশম ব্যতীত আর কিছুই নেই, সে স্বেচ্ছায় তা ত্যাগ করে। এ তার ঈশ্বর দত্ত অধিকার, কিন্তু সে স্বেচ্ছায় তা ত্যাগ করে। আমার সংস্থায় যোগদান করার অধিকার আছে, এ একেবারে ঠিক, কিন্তু আপনি স্বেচ্ছায় তা ত্যাগ করেন, দেখলেন? তার একেবারে সামনে ঈশ্বরের বাক্য প্রকাশিত হওয়া স্বীকার করার জন্য তিনি তার সকল অধিকার স্বেচ্ছায় ত্যাগ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে, আর যে কেহ জীবিত আছে এবং আমাতে বিশ্বাস করে সে কখনো মরিবে না। ইহা কি বিশ্বাস করো? দেখুন সেখানে একটি ছোট উপবাক্য ছিল যার সঙ্গে তিনি সংহিতে রক্ষা করতে পারেননি, বুঝলেন? হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করিয়াছি যে আপনি সেই খ্রিস্ট, ঈশ্বরের পুত্র ও ভ্রাতাগণ। সমস্ত কিছুই তখনই সক্রিয় হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল, বুঝলেন? তাহাকে কোথায় রাখিয়াছো, দেখলেন? আপনারা জানেন কি ঘটেছিল? দেখুন, তিনি আপনাদের বলি গ্রাহ্য করার জন্য আপনাদের সেই সঠিক স্থানে উপস্থিত হতে হবে, দেখুন, তার মধ্যে আসতে হবে। তিনি আপনাদের বলি গ্রাহ্য করার আগে আপনাদের সেই সঠিক স্থানে উপস্থিত হতে হবে, দেখুন, তার মধ্যে আসতে হবে। সদাপ্রভু আপন নামে বাসার্থে যে স্থান মনোনীত করবেন, তুমি তাহার সহিত তাড়িযুক্ত রুটি খাইবে না। বলির মধ্যে ওই কথা কিসের আদর্শ? এর সঙ্গে কোন ধর্মমত মিশ্রিত করবেন না, বাক্যই হতে হবে, তাড়িশূন্য রুটি। তাড়ি হলো, আপনারা জানেন কোন কিছুর মধ্যে তাড়ি কি করে? সামান্য তাড়ি সমস্ত তালকে তাড়িযুক্ত করে। সমস্ত তাল হলো শরীর। সংস্থা বা ধর্ম মতের একটি কণাও আপনারা খ্রিস্টের মধ্যে স্থাপন করতে পারেন না। না মহাশয়, এ কার্যকরী হবে না। গত বৃহস্পতিবার রাতের বার্তা আপনাদের মনে আছে? আপনাদের প্রথম স্বামীকে মৃত হতে হবে, ঠিক? আমাদের নতুন স্বামী হলো বাক্য। এই জন্য সাত দিবস বলির সহিত তাড়িশূন্য রুটি, দুঃখ অবস্থার রুটি ভোজন করিবে। সাত দিবস, এ কিসের আদর্শ? সম্পূর্ণ ষাটটি মন্ডলীর যোগ, সাত দিন। কেন তাদের সাত দিন খেতে হবে? কিসের আগে? বের হয়ে যাওয়ার আগে। আর সমগ্র মন্ডলীর যোগ, আরম্ভ থেকে শেষ, কেবল সেই যুগের ঈশ্বরের বাক্যের উপরে জীবিত থাকতে হবে। সুতরাং আপনাদের রোমান ধর্মমত, ব্যাপটিস্ট, মেথডিস্ট এবং পেন্টিকোস্টাল ধর্মমত সকল মৃত। এখন লক্ষ্য করুন, এই জন্য সাত দিবস, দুঃখ অবস্থা রুটি, এর জন্য নির্যাতিত লুথার, ওয়েসলি, পেন্টিকোস্টাল গণ সকলে নির্যাতিত হয়েছিল, আর সেরূপ আপনাদেরও হতে হবে। কেননা তুমি ত্বরান্বিত হইয়াই মিশর দেশ হইতে বাহির হইয়াছিলে, যেন তুমি সেই দিন থাকতে পারো, যেন মিশর দেশ হইতে তোমার নির্গমনের দিন যাবজ্জীবন তোমার স্মরণ থাকে। সাত দিন তোমার সীমার মধ্যে তাড়ি দৃষ্ট না হোক। সেই সুন্দর খ্রিস্টের ভার্যার মধ্যে রোমান সাম্রাজ্য দ্বারা অন্ধকার যুগ সময়ে তার মৃত্যুর পর তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, যতক্ষণ গমের একটি দানা মৃত্তিকাতে পতিত না হয়। ঈশ্বরের শ্রেষ্ঠ অবদান, বরকে আসতে হয়েছিল। ওই বিষয়ের উপর আমার বার্তা আপনারা সকলেই শুনেছেন। একদিন আমি লস এঞ্জেলসে ফরেস্ট লনে দাঁড়িয়েছিলাম, আর আমার অন্তরে কেঁপে উঠেছিল। কতজন ফরেস্ট লনে গেছেন? ওখানে একটি মসির প্রতিমূর্তি আছে, এঞ্জেলো দ্বারা নির্মিত, আমার মনে হয় মাইকেল এঞ্জেলো। আর কেবল ডান হাঁটু ব্যতীত একটি নিখুঁত প্রতিমূর্তি। ওখানে আধ ইঞ্চি মতো গভীর চটা উঠেছিল। গাইড, আমি দেখেছিলাম, আর সে আমাকে ওই জায়গা দেখিয়ে দিয়েছিল। সে বলেছিল, এটি নির্মাণ করার চেষ্টায় মাইকেল এঞ্জেলো তার জীবনকাল ব্যয় করেছেন। তিনি একজন ভাস্কর ছিলেন, তিনি মসির প্রতিমূর্তি নির্মাণ করার চেষ্টা করছিলেন। মসির কিরূপ দেখতে হওয়া উচিত এ সম্বন্ধে তার মনের ভিতরে গভীরে একটি ধারণা ছিল। তার অন্তরে ছিল মসিকে কেমন দেখতে হওয়া উচিত। আর তারপর তিনি তার জীবনকাল অতিবাহিত করলেন, এখানে একটু, ওখানে একটু ছেনে দিয়ে টাটেন আর পিছিয়ে গিয়ে দেখেন, বছরের পর বছর তিনি এর উপর কাজ করছিলেন। অবশেষে যখন সম্পূর্ণ হল, তখন তিনি পিছিয়ে গিয়ে তার নেকড়া ও হাতুড়ি রাখলেন, আর তন্ময় হয়ে প্রতিমূর্তিটিকে দেখতে লাগলেন। তার হৃদয়ে মসির যে রূপ ছিল, এই মূর্তিটি তার এত নিখুঁত প্রতিমূর্তি হয়েছিল যে তিনি বিভোর হয়ে তার হাতুড়ি হাতে নিয়ে মূর্তিটির হাঁটুতে আঘাত করে চিৎকার করে উঠেছিলেন, কথা বলো। একে মাইকেল এঞ্জেলোর শ্রেষ্ঠ অবদান বলা হয়। একে মাইকেল এঞ্জেলোর শ্রেষ্ঠ অবদান বলা হয়। সেই ভাস্করের অন্তরে ওই মহৎ কিছু মসিকে যেমন দেখতে হওয়া উচিত সম্বন্ধে তার দর্শন কেবল ওই মহৎ পিতা ঈশ্বরেই চিত্রায়ন করেছিল। হাঁটুতে আঘাত করে চিৎকার করে বলেছিল, কথা বলো। সেই ভাস্করের অন্তরে ওই মহৎ কিছু মসিকে যেমন দেখতে হওয়া উচিত সম্বন্ধে তার দর্শন কেবল সেই মহৎ পিতা ঈশ্বরেই চিত্রায়ন। যেহেতু তিনি একজন পিতা, সেহেতু জগৎ পত্তনের পূর্ব দিয়ে একটি পুত্র তার অন্তরে ছিল, কিন্তু এ কেবল তার বাক্যের বংশগতি নিয়ন্ত্রণ উপাদানের মধ্যেই ছিল। আর তিনি একজন মানুষ সৃষ্টি করলেন, আর তাকে স্বাধীন নৈতিক ইচ্ছার উপরে রাখতে হয়েছিল, কিন্তু সেই মানুষ পতিত হয়েছিল। কিন্তু সেই মহৎ ভাস্কর ঈশ্বর, যিনি পৃথিবীর ধুলি থেকে মানুষকে সৃষ্টি করেছিলেন, তিনি ক্ষান্ত হননি, তিনি আবার মানুষ সৃষ্টি করতে আরম্ভ করেছিলেন। আর তিনি একজন নোহের সৃষ্টি করেছিলেন, তিনি মত্ত অবস্থায় মৃত হয়েছিলেন, তিনি একজন মসিকে সৃষ্টি করেছিলেন যিনি তার বাক্য রক্ষা করতে অসফল হয়েছিলেন, তিনি ভাবাদিগণকে সৃষ্টি করেছিলেন যারা ক্লেশের সময় অকৃত কার্য হয়েছিলেন, আর তিনি গঠন করতে ও ছাঁচে ঢালতেই থাকলেন যতক্ষণ না তিনি একটি শ্রেষ্ঠ অবদান সৃষ্টি করেন, একটি শ্রেষ্ঠ অবদান যে কি তাকে তার প্রকৃতিকে প্রতিফলিত করবে, যা তার অন্তরে ছিল যে একজন পুত্র কেমন হবে। ওই শ্রেষ্ঠ অবদান গঠিত ও নির্মিত হওয়ার পরে একদিন জর্দানের মধ্যে কপোতের ডানার উপরে এলেন, প্রেরণ করলেন, বললেন, ইনিই তিনি। তার এই শ্রেষ্ঠ অবদানের জন্য তিনি এতই আগ্রহিত হয়েছিলেন যে তিনি তাকে কালভারিতে আঘাত করলেন যেন আমরা তার ত্রুটিপূর্ণ যাদের জন্য তিনি মৃত্যুবরণ করেন, যেন তার রক্তপাতের মাধ্যমে তিনি অনেককে শ্রেষ্ঠ অবদান একটি ভার্যা হয়ে তার পুত্রের কাছে আনন করতে পারেন। এরূপ একটি শ্রেষ্ঠ অবদান দেখার জন্য ঈশ্বরের আগ্রহের নিমিত্তে ওই শ্রেষ্ঠ অবদানটিকে ক্ষত বিক্ষত করা হয়েছিল। তিনি আমাদের সকলের নিমিত্তে তাকে আঘাত করেছিলেন, বুঝলেন? আমরা যারা ত্রুটিপূর্ণ, আমাদের ত্রুটি মুক্ত করতে তিনি মৃত্যুবরণ করলেন, সেই শ্রেষ্ঠ অবদান। এখানে লক্ষ্য করুন, তিনি বলেছিলেন সাত দিবস কালিশূন্য রুটি ভোজন করিবে। এখন রুটিকে আদর্শ করা হয়েছে। যিশু বলেছিলেন মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয়, কেবল এখানে এবং ওখানে একটি বাক্য নয়, যেমন সংস্থা সকল আপনাদের বিশ্বাস করতে বলে। কিন্তু ঈশ্বরের বাক্য নিখুঁত, এই অক্ষর রূপে স্বয়ং ঈশ্বর, একে একটি বীজ বলা হয়, আর বাক্য সঠিক অমিশ্রিত বিশ্বাস সেই বীজকে সঞ্জীবিত করবে। রাতে অনুষ্ঠিত হৃদয়ের চিন্তা সকল অবগত হওয়া এবং অন্যান্য বিষয়গুলিতে আপনারা ঠিক ওই বিষয় দেখতে পান, কারণ এ একটি প্রতিজ্ঞা যা ঈশ্বর করেছিলেন, আর তিনি আমার পাশে দাঁড়িয়ে আমাকে ওই কথা বলেছিলেন, আর এই কথাগুলি বলেছিলেন, পবঞ্চের বঞ্চকেরা উঠিবে কিন্তু স্থির থেকো। আমি এ বিশ্বাস করি, কাউকে আঘাত দেওয়ার স্বার্থপর উদ্দেশ্য আমার নেই, কিন্তু ঈশ্বরের কাছে সশ্রদ্ধ হওয়া এবং তিনি যে কাজ করার জন্য আমাকে আহ্বান করেছেন সেই কাজ করাই আমার উদ্দেশ্য। ওই কারণেই আমি ওই কথাগুলি বলে থাকি। আর ঈশ্বর এর অনুমোদন করেন, আর এ সকল সত্য বলে প্রতিপাদিত করার মাধ্যমে উৎসর্গ ও বলি গ্রাহ্য করে থাকেন। এখন আমরা এখানে লক্ষ্য করি সাত দিবস যা প্রত্যেক মণ্ডলীর যুগের নিমিত্ত। এখন আমাদের সকলকে পুনরুত্থিত ও বা মুক্ত করার নিমিত্ত ওই শ্রেষ্ঠ অবদানকে মৃত্যুবরণ করতে হয়েছিল। তারপর তিনি পঞ্চাশ সপ্তমীর দিন একটি মণ্ডলীকে সুবিন্যস্ত করে প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু ওই মণ্ডলীকে একটি বলিদানের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। রোমীয় জগৎ একে হত্যা করেছিল, তাদের মৃত্তিকাতে স্থাপন করেছিল। যেমন এই বইটির গ্রন্থাগার আমি মনে করতে পারছি না আমাকে এত বিদ্রুপ করেছিল আর বলেছিল সকল শয়তানের বড় শয়তান উইলিয়াম ব্রানহাম, দেখুন এই বিষয়ে ডিয়াবল চিন্তা করার চেষ্টা করে। সে বলেছিল দর্শন ইত্যাদি ডিয়াবলের, সে বলেছিল ও সে এক ধরনের সম্মোহক অথবা অতি জ্ঞানেন্দ্রীয় প্রত্যক্ষীকরণের মাধ্যমে কাজ করে, বুদ্ধিমান জগৎ সর্বদাই সমাধান খোঁজার চেষ্টা করে থাকে। এভাবেই তারা যিশুকে বুঝতে চেষ্টা করেছিল, তুমি কোন ক্ষমতায় এ সকল কার্য করিতেছ আর কেই বা তোমাকে এই ক্ষমতা দিয়েছে। তিনি বলেছিলেন আমিও তোমাদেরকে একটি কথা জিজ্ঞাসা করিব, জোহানের বাপ্তিস্মের কথা হইতে হইয়াছিল, স্বর্গ হইতে না মনুষ্য হইতে? দেখলেন, বলেছিল আমরা জানি না, বলেছিলেন আমিও তোমাদেরকে বলিব না। যথার্থ তিনি আরো কথা বলেছিলেন, আর সেই দিন অবধি তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে কারো সাহস হলো না, বুঝলেন? তাদের বিচ্ছিন্ন করে দিয়েছিলেন, তিনি তাদের বিষয়ে কিছুই বলেননি, এ তাদের কোনো ব্যাপারই নয়। তার একটি কাজ করার ছিল এবং তিনি তা সম্পূর্ণ করেছিলেন। ঈশ্বর আমাদের একই কাজ করতে সাহায্য করুন। দিয়াবলে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের, যথার্থই তুমি যদি তাই হও তবে অমুক কাজ করো। আপনারা সুসমাচারের জন্য দায়ী, একজন প্রচারকের দায়িত্ব তাই, আর এটি সকল কিছু কিভাবে লেখা হয়েছে তা নয়, কিন্তু একে বলার জন্য দায়ী। যদি আপনি একজন ভাববাদী হন তবে দাস রূপে আপনি ঈশ্বরের কাছে দায়ী, আর যদি সেই দর্শনগুলি এই শাস্ত্রকে আলোকিত করে আর দেখিয়ে দেয় যে কি, তবে সেই বাইবেলের প্রত্যেকটি বাক্যের জন্য আপনি দায়ী, কারণ ওর সবটাই আপনার মতো লোকদেরই দ্বারাই লিখিত হয়েছিল। আদি ঈশ্বর ভাববাদীগণকে চালিত করে পবিত্র বাইবেল লিখেছেন, বুঝলেন? ঈশ্বরের কোন প্রকৃত ভাববাদীর একটি বাক্য অস্বীকার করতে পারবেন না, কিন্তু প্রত্যেক বাক্যই বিশ্বাস করেন আর তাই প্রচার করে থাকেন। আর তখন সেই প্রণালী থেকে যেমন বলা হয়েছে ঠিক তেমন রূপে বাক্যকে বাস্তব করতে ঈশ্বর দায়বদ্ধ, যাতে বীজ বৃদ্ধি পাবে। এখন তাড়াতাড়ি করছি, আবার লক্ষ্য করুন, আমরা দেখলাম যে ওই সাত দিন যাবৎ রুটি ভোজন সাতটি মণ্ডলীর যুগব্যাপী, যখন একে মৃত হতে এবং মৃত্যুকে গমন করতে হয়েছে। আর এই সমালোচক যে আমার সমালোচনা করেছিল বলেছিল, আপনারা লোকেরা যারা এমন একটি ঈশ্বরের উপাসনা করেন যিনি অন্ধকার যুগ সময়ে নিষ্ক্রিয় হয়ে থেকে দেখেছেন যে গর্ভবতী মায়েরা তাদের কারো কারো কোলে শিশু তাদের রঙ্গস্থলের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, আর সিংহ তাদের টুকরো টুকরো করে ছিঁড়েছে, আর তারা আর্তনাদ করেছে, তাদের ক্রুশে টাঙ্গি পুড়িয়ে দিয়েছে, স্ত্রীলোকদের নগ্ন করে, যুবা কুমারীদেরও তদ্রুপ করে তাদের উপরে সিংহ ছেড়ে দিয়েছে। আরো বলেছিল, একজন এমন ঈশ্বর যে স্বর্গে তার সিংহাসনে বসে নিচের দিকে দৃষ্টি করে এই দৃশ্য উপভোগ করেছে। সুতরাং দেখুন, ওই হলো বুদ্ধিগত ধারণা যা দিয়াবলের। মানুষটি যদি আত্মিক হত, তবে সে জানত যে গমের দানাকে মৃত হতে হবে, একটি রোমীয় গির্জায় একে সমাধিস্থ হতে হবে। কিন্তু তারপর জীবনে প্রথম পল্লব সংস্কার সাধনের সময় মার্টিন লুথার দ্বারা উদ্যত হয়েছিল, ধার্মিক যাজক দ্বারা আশীর্বাদে যুক্ত খাদ্য ভোজন করে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের বাক্য দ্বারাই বাঁচবে, ধার্মিক বিশ্বাস দ্বারাই জীবিত থাকবে। এ দুটি পল্লব উদ্গত হয়ে করেছিল, গমের দানা বৃদ্ধি পেতে আরম্ভ করেছিল। তারপর জন ওয়েসলি এসেছিলেন, আর এর সঙ্গে যুক্ত করেছিলেন অন্যান্য অনেকেই ছিলেন, জুংলি এবং অন্যান্যরা আবির্ভূত হয়েছিলেন, আর কুমারী গর্ভ অস্বীকার করেছিলেন, আর সঙ্গে সঙ্গে মৃত হয়ে গিয়েছিল। কিন্তু তারপর মেথডিস্ট এসেছিল, সেই সূত্র গুচ্ছ পুষ্প বিকাশ, সেই পরাগ মিশনারিদের কাল, আর তারা সূচীকরণ প্রচার করেছিল, সূত্র গুচ্ছ পুষ্প যুক্ত করেছিল। তারপর সূটি রূপে এসেছিল পেন্টিকস্টাল, হুবহু এক রূপ, মনোনীত গণকেও বঞ্চিত প্রবঞ্চিত করার জন্য একটি গমের দানার মতোই দেখতে ছিল। খুলে দেখুন, এর মধ্যে গম নেই, কিন্তু জীবন সূটির মধ্য দিয়েই যাচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন কি, একটি বৃহৎ সভার প্রত্যেক তিন বছর পরে ঘটে কি একটি সংস্থা? প্রিয় হতমেষ, এরূপ যেন আর না হয়। আমি যদি এই বংশ পরস্পরে চলে যাই, তবে যারা এই বার্তায় বিশ্বাস করছেন সেই লোকেরা যেন একটি সংস্থায় স্থির হয়ে না পড়েন। ঈশ্বর, আপনারা আপনাদের পথে মৃত হবেন, এ কথা মনে রাখবেন। আপনারা যতই আন্তরিক হন না কেন, আমি গ্রাহ্য করি না যে দণ্ডে আপনারা আপনাদের মধ্যে সংস্থার উল্লেখ করবেন। এই বাক্য অনুমোদন করার জন্য পবিত্র আত্মা ব্যতিরেকে মানুষকে আপনাদের পরিচালক হিসাবে গ্রহণ করবেন, সেই দণ্ডে আপনারা মৃত হবেন। প্রকৃত বীজ পারে না, কারণ বীজের পর আর কিছু অবশিষ্ট থাকে না। এ প্রথমটির মতোই একই বস্তু যা ফিরে এসেছে, এ সেই ভারজা যা গমের শস্যকে আবার আনন করার জন্য মৃত্তিকাতে পতিত হয়েছিল। লক্ষ্য করুন, সাত দিবস তাড়ি শূন্য রুটি ভোজন করিবে, আর ভারজার সঙ্গে সেখানে থাকবে। এখন আপনাদের যাদের পুরাতন চিৎকারী বা ওই রকম কিছু মেথডিস্ট মা ছিলেন, আপনারা হয়তো ভেবেছেন তিনি তো নানা ভাষা বলেননি, তবে তিনি সেখানে যেতে পারবেন না, এ একটি মিথ্যা। তার মধ্যেও ছিল সেই একই পবিত্র আত্মা যা আজ আপনাদের মধ্যে আছে, কিন্তু তখন তাদের পক্ষে সম্ভব ছিল না, আত্মার দান সকল ছিল না। কিন্তু সমগ্র সাত দিবস তাড়ি শূন্য রুটি ভজন করো বাক্য, তখন যারা সংগঠিত হয়েছিল তারা মৃত হয়ে গেছে, তারা ওই বৃত্ত সকল যা সংগ্রহ করে পুড়িয়ে ফেলা হবে, কিন্তু জীবন এ সকলের মাধ্যমে চলে চলেছে। আর কি ঘটেছিল, বৃন্তে সূত্রগুচ্ছ পুষ্পে সুটিতে যে সকল জীবন ছিল সকলেই গমে সারিবদ্ধ হয়েছে। আর ওই একই পবিত্র আত্মা যা লুথারকে এনেছিলেন, ওয়েসলিকে এনেছিলেন, পেন্টিকোস্টালকে এনেছিলেন, পুনরুত্থানে ভারজাতকেই সমর্পিত করবেন। সাত দিবস তাড়ি শূন্য রুটি ভোজন করো, ভারজার মধ্যে কোনো তাড়ি পাওয়া যাবে না, না কোনো বাক্যযোগ বা অন্য কোনো কিছুই নয়। মনে রাখবেন, একটি বাক্যই এই পৃথিবীতে মৃত্যু নিয়ে এসেছিল, সেই প্রথম মণ্ডলী হবার কারণে প্রত্যেক অবৈধ শিশুর জন্ম হয়েছিল। প্রথম আদমের স্ত্রী ঈশ্বরের বাক্য সন্দেহ করেছিল, এবং সংস্থাগত বা বুদ্ধিগত বা বিদ্যাটান থেকে প্রাপ্ত ধারণা গ্রহণ করেছিল, কারণ সে যুক্তি প্রদর্শন করেছিল। নিশ্চয়ই ঈশ্বর একজন ভালো ঈশ্বর, ঈশ্বর একজন ভালো ঈশ্বর, কিন্তু তিনি একজন ন্যায়পরাণ ঈশ্বরও। তার বাক্য আমাদের রক্ষা করতে হবে, হবা সে ওই বিষয়কে গ্রহণ করেছিলেন। যাজকদের শিক্ষাদানের শিক্ষার্থীগণ, কোন সন্দেহ নেই যে আপনাদের জীবনে একটি আহ্বান আপনারা পেয়েছেন, কিন্তু আপনারা বাইবেল স্কুলে চলে গেছেন, যেখানে আপনাদের মধ্যে এই মতবাদ ঢুকে দেওয়া হয়েছে, আর সেখানে আপনাদের মৃত্যু হয়েছে। ঈশ্বর এবং তার বাক্যের সঙ্গে থাকুন, তারা আপনাকে থাকতে দেবে না, তাহলে আপনি তাদের মণ্ডলীর অন্তর্গত থাকতে পারবেন না, মঞ্চের উপরে তারা আপনাকে গ্রহণ করবে না। সুতরাং তাদের তাই পেতে দিন, মৃতেরাই মৃতদের কবর দেখ। আসুন আমরা খ্রিস্ট এবং তার বাক্যের অনুসরণ করি। এখন সাত দিন ভারজাতে মন্ডলীতে কোন তালি মিশ্রিত থাকবে না, সাত দিন। এখন লক্ষ্য করুন, সাত দিন তোমার সীমার মধ্যে তাড়ি দৃষ্ট না হোক। এখানে বলি একটি আদর্শ বলির যা খ্রিস্ট মধ্য থেকে ভার্যা জন্মগ্রহণ করেছে। এবং প্রথম দিবসের সন্ধ্যাকালে তুমি যে বলিদান করো তাহার মাংস কিছুই আর স্মরণ করুন। মনে আছে আমরা সবে কিভাবে মন্ডলীর যোগ সম্বন্ধে বলেছি? মন্ডলীর বার্তাবাহক সর্বদাই অন্য একটি মন্ডলীর মৃতপ্রায় অবস্থার সময় এসেছেন। পেন্টিকোস্টে মৃত হওয়া ভার্যার মৃত হওয়াকে প্রসব করে, বুঝলেন? ওয়েসলির মৃতপ্রায় অবস্থা পেন্টিকোস্টকে প্রসব করে। পেন্টিকোস্টের মৃতপ্রায় অবস্থা এখন বার্তাকে প্রসব করেছে। যেমন সমগ্র শাস্ত্র ব্যাপী আদর্শিত বিষয় এখন ঠিক এখানে উপস্থিত হয়েছে, এমন কোন শাস্ত্রাংশ বাইবেলে নেই যা একটি অপরটির সঙ্গে সম্পর্কযুক্ত নয়, বুঝলেন? এ সকল আদর্শ, আমার কোন শিক্ষা নেই, কিন্তু পবিত্র আত্মা আমার কাছে, যিনি আমাকে অন্য প্রণালীর মাধ্যমে প্রকৃতি থেকে আমাকে শিক্ষা দান করেন, আর সেটিও বাক্য দ্বারাই, বাক্যই হতে হবে যা তার প্রতিজ্ঞা আনন করে। প্রথম দিবসের সন্ধ্যাকালে তুমি যে বলিদান করো মাংস সমস্ত রাত্রি প্রাতকাল পর্যন্ত অবশিষ্ট না থাকুক। এখন লুথারও তার কাছে সত্য ছিল এবং তিনি মন্ডলীকে শিক্ষা দিয়েছিলেন ধার্মিক বিশ্বাস দ্বারাই বাঁচিবে। মেথডিস্ট যুগেও ওইটিকেই সমগ্র মতবাদ বলে আঁকড়ে থাকার কোন প্রয়োজন আমাদের নেই। আপনারা কি করবেন? আগুনে পুড়িয়ে দিন। ইয়ে কিসের আদর্শ? বাক্য থেকে যে সংস্থা বেরিয়ে আসে তা একটি সুটি বৃন্ত তুষ, আর এগুলি আগুনে পুড়িয়ে ফেলতে হবে। সংস্থাগত অংশ যা বেরিয়ে আসে তা কোনো মতে থাকবে না, মৃত হতেই হবে। অন্য যুগ আরম্ভ হওয়ার সময় একে রাখবেন না, একে পুড়িয়ে ফেলুন। তিনি এখানে প্রত্যেক যুগ থেকে উঠে আসা ভার্যার প্রতি কথা বলছেন, কেবলমাত্র ভার্যার সঙ্গেই কথা বলছেন। লক্ষ্য করুন কত সুন্দর মেষশাবকের রক্ত, এই বলি, এগুলি খ্রিস্টের শরীর, দাঁড়ির উপরে মেষশাবকের রক্ত। এখন স্মরণ করুন, মেষশাবককে হত্যা করা হয়েছিল যা খ্রিস্টেরই একটি আদর্শ। আমরা এ বিষয়ের উপর অনেক সময় নিতে পারি, কিন্তু আমার সময় নেই, এখানে আরে কয়েক মুহূর্ত থাকবো, আমাকে থামতে এবং আজ রাতে আবার আরম্ভ করতে হতে পারে, দেখুন, কারণ আমরা অনেক দীর্ঘ সময় নিচ্ছি। এই একটি বিষয়ের উপরেই আমার এখন কুড়ি পাতা বলার আছে। এখন এই বিষয়ে লক্ষ্য করুন, সেই মেষশাবক আলঙ্কারিক রূপে ছিলেন খ্রিস্ট। আমি কি ঠিক বললাম? খ্রিস্ট, খ্রিস্টই মেষশাবক ছিলেন। তাকে সেই পুরাতন মা মেষের প্রথম জাত একটি পুরুষ হওয়ার প্রয়োজন ছিল, একে তার প্রথম জাত হতে হবে, আর প্রথমে তাকে পরীক্ষা করে দেখতে হবে তাতে কোনো কলঙ্ক আছে কিনা। খ্রিস্টকে পরীক্ষা করা হয়েছিল মা মেষ কুমারী মরিমের প্রথম মেষ শাবক কিসের দ্বারা পরীক্ষিত? বাক্যের বিরুদ্ধে শয়তানের দ্বারা। যখন সে হবাকে আঘাত করেছিল তখন তার পতন হয়েছিল, মসিকে আঘাত করেছিল তিনি পতিত হয়েছিলেন, কিন্তু যখন সে খ্রিস্টের বিরুদ্ধে এলো আর তার কাছে ভুল শাস্ত্র উল্লেখ করলো, হ্যাঁ, সে বুঝতে পারলো ইয়ে মসি নন, বুঝলেন? তাকে পরীক্ষা করা হয়েছিল, কি করেছিল? সে বলেছিল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও, ওরা বলে তুমি নাকি অলৌকিক কার্য করে থাকো, আর তারা বলে যে মসি ওই সকল করে থাকে। এখন তাই যদি হয়, তুমি ক্ষুধার্ত, তুমি কিছুই খাওনি, এই পাথরগুলিকে রুটিতে পরিণত করো, এই পাথরগুলি রুটিতে আর খাও। তিনি বলেছিলেন, লেখা আছে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, আপনাদের ধর্মমত ইত্যাদি, কিন্তু কিসের দ্বারা? প্রত্যেক বাক্য দ্বারা, বাক্যের একটি অংশ, ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় এর দ্বারাই মানুষ বাঁচে, বুঝলেন? মেষশাবকের পরীক্ষা হয়েছিল, দেখুন তিনি কোথাও পতিত হয়েছিলেন কিনা। ফরসিগণ, হে রব্বি, আপনি যুবা ভাববাদী, আমাদের মনে হয় আপনি অপূর্ব, আপনি সৎ। আমাকে সৎ কেন বলিতেছ? একমাত্র সৎ আছেন, তিনি ঈশ্বর, তোমরা কি বিশ্বাস করো? ও হ্যাঁ ঈশ্বর, বেশ তাহলে আমি তিনি। হ্যাঁ বেশ, তাহলে তিনি বলেছেন একমাত্র সৎ আছেন। তোমরা তাকে কেন সৎ বলছো যখন বিশ্বাস করো না যে আমি ঈশ্বর? আমাকে সতের বিষয়ে কেন জিজ্ঞাসা করো? এরূপ করতে কে তোমাকে প্রচারণা দিচ্ছে যখন তুমি জানো যে একজন ব্যতীত সৎ আর কেউই নাই, তিনি ঈশ্বর? আমরা জানি আপনি মানুষের মুখাপেক্ষা করেন না আর চিকিৎসকের বাক্য মুখাপেক্ষা করেন না, আমরা তা জানি। পরীক্ষা, তিনি ওই ভণ্ডকে চিনতেন, বুঝলেন? তিনি কোথাও দণ্ডমান, তা দেখার জন্য তার পরীক্ষা করা হয়েছিল। দেখুন, সর্ববিশ্বে পরীক্ষিত আমাদের মতোই পরীক্ষিত হয়েছিলেন, কিন্তু তার মধ্যে কোনো পরাজিত হওয়ার বিষয় ছিল না। না মহাশয়, ওই ছিলেন ঈশ্বরের পুত্র। আর মেষশাবকের পরীক্ষা করা হয়েছিল, আর 14 দিন তাকে রাখা হয়েছিল, যা হলো 2 বিশ্রামবার বা 2 যুগ, একটি জিহুদীদের নিমিত্তে যেখানে তারা আদর্শ রূপে মেষশাবক উৎসর্গ করেছিল, আর একটি পরজাতিদের জন্য যাদের কাছে প্রকৃত মেষশাবক, আর মেষশাবকের আগমন হবে এই বিশ্বাসে তাদের সকলকে পূর্ণাঙ্গ করা হয়েছে। কিন্তু তাকে 14 দিন প্রলুব্ধ বা 14 দিন পরীক্ষা করা হয়েছিল, তিনি ছিলেন বাক্য। আর আপনারা পুরাতন নিয়ম পরীক্ষা করে বলতে পারেন এ নতুনটিকে বাতিল করেছে, আপনারা ভুল। পুরাতন নিয়ম কেবল মাত্র নতুনটিরই সাক্ষ্য বহন করে। বেশি দিন হয়নি, একজন আমাকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করতে চেয়েছিল, বলেছিল ওর ব্যাপার কি, আরে ও তো পুরাতন নিয়ম থেকেই প্রচার করে। চিন্তা করুন, একজন খ্রিস্টান প্রচারক বলেছিল পুরাতন মৃত এবং গত হয়েছে। ও না, ও না, এ কেবল একজন বিদ্যালয়ের শিক্ষক, এ দেখিয়ে দেয় দেওয়ালে কি লেখা হয়েছে, বুঝলেন? যথার্থ। এখন দেখুন, 14 দিনের পরীক্ষা করা হয়েছিল, এ ছিলেন খ্রিস্ট। এখন লক্ষ্য করুন, তাকে সন্ধ্যাকালে হত্যা করা হয়েছিল, মেষশাবককে ওই সময়ে হত্যা করার কথা ছিল। খ্রিস্ট সন্ধ্যাকালে মৃত্যুবরণ করেছিলেন অপরাহ্নে। দ্বারের বাজুতে রক্ত স্থাপন করার কথা ছিল। দেখুন, রক্ত পশুর জীবন, তোমরা তাহার মাংস ভোজন করিবে, কিন্তু রক্ত যা জীবন ঢালিয়া দিবে, দেখলেন? যে গৃহে বলিদান করা হবে সেই গৃহের দ্বারের বাজুতে ও কপালে রক্ত স্থাপন করার কথা ছিল। গৌরব, জীবন কি? সেই নাম যা তিনি সেই ব্যক্তির নাম স্থাপন করেছেন। দ্বারের কাছে যান, দেখুন, ঘন্টি বাজাবার আগে দেখুন সেই দ্বারের উপর কার নাম লেখা আছে, বুঝলেন? ভিতরে কি ধরনের বলিদান করা হয়েছে তারই আদর্শ স্বরূপ দ্বারের বাজুতে রক্ত স্থাপন করা হয়েছিল। এখন আমরা তার মধ্য দিয়ে রক্তের মাধ্যমে সেই উপাসনার স্থান খুঁজে দেখব। লক্ষ্য করুন, দ্বারের উপরে রক্ত সেই নামের কথাই বলে যা ভিতরে হচ্ছে। তারা সেখানে ছিল, সেই মেষশাবক বাক্য আমাদের উপাসনার স্থান, আমরা তা জানি। এখন 4 পদ লক্ষ্য করুন, রুটি বা বলিদানে কিছুই অবশিষ্ট রাখিবে না, বা এক যুগ থেকে আরেক যুগে নিয়ে যাবে না। ফিরে যাওয়ার চেষ্টা করা এবং বলা, বেশ, এখন আমরা লুথারান, আমরা এখানে উঠে আসতে চাই। ওয়েসলি যুগে জন্মগ্রহণ করার জন্য আপনাদের লুথারান যুগের প্রতি মৃত হতে হবে। প্যান্টিকোস্ট যুগে জন্মগ্রহণ করার জন্য আপনাদের ওয়েসলি যুগে মৃত হতে হবে। আর আপনাদের প্যান্টিকোস্টাল যুগে মৃত হতে হবে, কিছুই অবশিষ্ট রাখবেন না, আগুনে পুড়িয়ে ফেলুন, কারণ গম উঠে আসার আগে একে বৃত্তের মতো পুড়িয়ে ফেলা হবে। বৃত্ত সংস্থা পুড়িয়ে ফেলতেই হবে। সুতরাং নতুন বার্তার মধ্যে আপনাদের সংস্থা নিয়ে আসবেন না। এই এখন বাক্য, বৃত্ত সংগঠিত হয়েছিল, এ বহন করেছিল ঠিকই, কিন্তু এ যখন এখানে উপস্থিত হয়েছিল তখন বৃত্ত মৃত হয়েছিল। সংস্থা একটি বাহক ছিল, কিন্তু বাক্য চলতেই থাকে। হ্যাঁ, বাক্য ঠিক চলতেই থাকে।
এখন 5 ও 6 পদ দেখুন, লক্ষ্য করুন। এখন 5 ও 6 পদ পাঠ করি। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল নগর দিবেন তাহার কোন নগর দ্বারের ভিতরে নিস্তার করে বলিদান করতে পারিবে না। মনে রাখবেন, কোন নগরের দ্বারের ভিতরে নয়। সদাপ্রভু আপনাদের এই সংস্থাগুলি রাখতে অনুমতি দিয়ে থাকেন, দেখুন এই দ্বার সকল। কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু যে স্থানে আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, ওই সেই দ্বার একমাত্র স্থান, অনেক এই দ্বার সকল নয়। কিন্তু ঈশ্বরের একটি দ্বার আছে,
আপনারা বলেন প্রতিদিন সকালে আমি মেথডিস দ্বারে প্রবেশ করি, ওইটি মন্ডলী গির্জা, প্রতিদিন সকালে আমি ক্যাথলিক দ্বার দিয়ে প্রবেশ করি। আহা, বেশ, সদাপ্রভু তার লোকদের এই সকল দ্বারের ভিতরে প্রবেশ করতে ও বাইরে যেতে দেন। ক্যাথলিক মন্ডলীতে, ম্যাথডিস মন্ডলীতে, প্রেসবিটার মন্ডলীতে, সবগুলিতে প্যান্টিকোস্টাল ঈশ্বরের লোক আছে, কিন্তু করবেন না, আপনারা ওই দ্বারে সদাপ্রভুর উপাসনা করবেন না, বুঝলেন? কিন্তু ঈশ্বরের একটি নির্দিষ্ট দ্বার আছে, গৌরব তার একটি দ্বার আছে, কিন্তু তোমার ঈশ্বর সদাপ্রভু যে স্থানে আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে সন্ধ্যাকালে সূর্যাস্তের সময়ে নিস্তার পর্বে বলিদান করিবে। রিবিকা কখন ইসাককে দেখতে পেয়েছিলেন? কখন লিসার তাকে ভার্যা হওয়ার জন্য আহ্বান করেছিল? সন্ধ্যাকালে। সন্ধ্যাকালে দীপ্তি হবে, মহিমার পথ নিশ্চয় খুঁজে পাবে। আজকে দীপ্তি ওই জলপথে সমাধিস্ত অমূল্য যীশু নামে। আবার বৃদ্ধ সকলে মন ফেরাও পাপ থেকে, পবিত্র আত্মা করবেন প্রবেশ নিশ্চয়। এসেছে দীপ্তি সন্ধ্যাকালের, এ সত্য যে ঈশ্বর এবং খ্রিস্ট এক, ওই ছিল এর আরম্ভ। এখন সে ভার্যার দীপ্তিতে বর্তমান, বুঝলেন আমি কি বলতে চেয়েছি? এখন এখানেই শেষ করা যাক, রাতে আবার শুরু করব, কারণ আমি চাই না যে আপনারা এ বিষয় ছেড়ে যান, বুঝলেন? না না, এখন নৈশ ভোজের সময়। বেশ, আমার কাছে অনেক টিকা লেখা আছে। হায় রে, আজ রাতে কেমন হবে? ঠিক হবে কি? হ্যাঁ, বেশ, আপনারা নিশ্চিত? আপনারা আর একটু শুনতে চান? ঠিক আছে, তাহলে আর একটু এগিয়ে যাওয়া যাক, আমরা তাড়াতাড়ি করব, কেমন? এখন কিসের মধ্যে প্রবেশ করবেন? তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে সকল দ্বার দিবেন তাহার কোন নগরের দ্বারের ভিতরে যাইবেন না, কিন্তু যে দ্বারের উপর সদাপ্রভু তাহার নাম স্থাপন করিবেন সেই দ্বারে। গৃহের মধ্যে যাবে না যে দ্বারে, ঠিক আছে? ঈশ্বর দ্বারের উপরে আপন নাম স্থাপন করবেন, আর তোমরা করবে না। ওই সেই দ্বার যা উপাসনা স্থানের, পবিত্র স্থানের প্রবেশ পথ। তোমরা তোমাদের বলির সঙ্গে ওই সকল কোন দ্বারে প্রবেশ করবে না, কিন্তু যে দ্বারে আমার তার নাম স্থাপন করার জন্য সদাপ্রভু ঈশ্বর মনোনীত করেছেন, বুঝলেন? এখন কি তিনি তা করছেন? সেই দ্বার কোথায়? সাধু জহন 10 অধ্যায় যীশু বলেছেন, আমি দ্বার, আমি ঈশ্বরের গৃহের প্রবেশ পথ, আমি মেষদিগের দ্বার, ছাগলদের নয়, মেষদের, বুঝলেন? আমি মেষদিগের দ্বার, একজন মানুষ নির্বিঘ্নে এই দ্বারে প্রবেশ করতে পারে। এখন এই বিষয়ের উপর আমরা দীর্ঘ সময় কথা বলতে পারি, কিন্তু সময় বাঁচানোর জন্য তিনি মেষদের দ্বার। আমরা এখানে লক্ষ্য করতে চাই, ছায়া এবং আদর্শ সকল এখানে প্রকৃত রূপে দৃশ্যমান, কিন্তু আমি যদি এই পৃষ্ঠাটি নেই, আপনাদের আরো একটু আটকে রাখবো, ঠিক আছে? লক্ষ্য করুন, এ বিষয়ে যীশু খ্রিস্টকে প্রকৃত দৃষ্টিতে নিয়ে আসা, কারণ সমগ্র পুরাতন নিয়ম তার দৃষ্টান্ত স্বরূপ, ভোজ সকল, উপাসনা সকল আর সমস্ত কিছুই। এই শাস্ত্রাংশের নিচে আমার এখানে লিখে রেখেছি, ব্যাখ্যা করো, এই ব্যাপারটি দীর্ঘ সময় নেবে। কিরূপে সকল ভোজ, ব্যাখ্যা, শস্যচূর্ণ, উৎসর্গ খ্রিস্টের একটি দৃষ্টান্ত ছিল। আসুন আমরা ওই একটির বিষয় দেখি। এক সময় যাজকদের অথবা ভাওয়াদীদের বিদ্যায়তন নামে একটি বিদ্যায়তন ছিল, সেখানে ভাওয়াদীদের শিক্ষা দেওয়া হতো। আর একবার ঈশ্বরের আহ্বান প্রাপ্ত প্রকৃত একজন ভাওয়াদী তাদের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেই শিষ্য ভাওয়াদীরা ওই বৃদ্ধ ভাওয়াদীর প্রতি সৌজন্য প্রকাশ করতে চেয়েছিল, সুতরাং তাদের একজন গিয়ে মটরশুটি মনে করে এক ঝাঁক সবজি তুলে নিয়ে এলো, কিন্তু সেগুলি ছিল বিষাক্ত বনশসা, আর না জেনেই সে সকালকে ওই দ্রব্য প্রস্তুত করে খাওয়াবে বলে মনস্থ করেছিল। ও, কোল ভর্তি কত না যাজকদের শিক্ষা কেন্দ্রে আমরা পেয়েছি, বুঝলেন? ঠিক, তারা কিছু একটা প্রস্তুত করেছে, বুঝলেন? মেথডিস, ব্যাপটিস্ট, প্যান্টিকোস্টাল ইত্যাদি কোল ভর্তি ওই সব বিদ্যালয় আছে, কিন্তু আপনারা দেখুন ওগুলি দ্বিতীয় বৃদ্ধি, সেকেন্ড গ্রোথ, যে ধরনকে গাছ থেকে ছেটে দেওয়া যেতে পারে। দেখুন, প্রধান দাখলতা নয় পাতিলেবু, সরবতি লেবু ইত্যাদি সকল কিছু ফলেছে, কিন্তু কমলা লেবু নয়, তবুও লেবু জাতীয় বলেই নিজেদের ঘোষণা করছে। আবার লক্ষ্য করুন, এই সময় যখন এলিও এসে তাদের দিকে দেখলেন আর দেখলেন যে ইয়ে বনশসা এদের প্রত্যেককে মেরে ফেলবে, তারা বলেছিল হায় হায় হাড়ির মধ্যে মৃত্যু। তিনি বলেছিলেন এক মুঠো ময়দা আনো, আর তিনি হাড়িতে সেই ময়দা ফেলে দিয়ে বললেন এখন এ ঠিক আছে, যত বড় খাও, এ মৃত্যুকে জীবনে পরিণত করেছিল। আর সেই ময়দা উৎসর্গ যা দেওয়া হয়েছিল তিনি খ্রিস্ট, তিনি সেই ময়দা উৎসর্গ। আর এই ময়দা উৎসর্গ এক ধরনের চোর কাটার সঙ্গে পিষতে হবে, যা ময়দার প্রতিটি ক্ষুদ্র খণ্ড একই রকমের করবে, যা প্রদর্শন করে যে তিনি কল্ল অর্ধ অনন্তকাল একই। তিনি সেই একই যা আপনাদের সংস্থাতে স্থাপন করলে তা বাঁচবে বাক্য। খ্রিস্টই বাক্য, সকল কিছুরই আদর্শ, সমাগম, তাম্বু, দর্শন, রুটি, সকল কিছুই। থালার নিচে ভাঙ্গা জিহুদীদের খাদ্য ছিল তার শরীর, যা জিহুদীরা এখনো ব্যাখ্যা করতে পারে না, বুঝলেন, আর সকল কিছুই তারই দৃষ্টান্ত। এখন যখন তিনি দৃশ্যমান, তখন আমরা সকল সংস্থা এবং ধর্মমত পিছনে পরিত্যক্ত দেখতে পাই, কারণ তিনি বিশুদ্ধ অপরিবর্তনীয় ঈশ্বরের বাক্য, যা হল তালিশূন্য রুটি, সাধু জহন এক যথার্থ। তিনি তালিশূন্য রুটি, সুতরাং এই কিংবা ওই যোগ করে আপনারা আসল রূপে আপনাদের যা দত্ত হয়েছিল তাকে তালিযুক্ত করে থাকেন। এখানে দেখুন, মানব জাতিকে আজ কিসে হত্যা করছে? তারা সকল জিনিসের বর্ণসংকর তৈরি করছে, হাইব্রিড। আর যখন বর্ণসংকর করেন তখনই একে হত্যা করা হয়। ও, এ দেখতে অনেক সুন্দর, নিশ্চয়ই বর্ণসংকর শস্য, কর্নফ্লেক এবং অন্যান্য সকল শস্য দ্বারা প্রস্তুত খাদ্য। বর্ণসংকর শস্য, বড়, ভালো, সুন্দর, লম্বা লম্বা বৃত্ত, বড় বড় শীষ, আসলের থেকে দেখতে দ্বিগুণ সুন্দর, কিন্তু এ মৃত্যু, বিজ্ঞান তা প্রমাণিত করেছে, বুঝলেন। মিশ্রিত করবেন না, এ আপনাদের হত্যা করবে। এখন এখানে আপনাদের দেখাতে দিন, সেদিন আমি বাগানে ফুল গাছে জল দিচ্ছিলাম, আমার পাশের বাড়ির এক মহিলার টবে কিছু ফুল গাছ ছিল, ওইগুলি সপ্তাহে অত্যন্ত তিন চার দিন জল দিতে হতো, তা না হলে ওগুলি মরে যাবে। আর বাগানে ছিল ওই ফুলেরই আসল গাছ, ছ মাস বৃষ্টি হয়নি, এত শুকনো হয়ে গিয়েছিল যে 10 মিনিট বৃষ্টিতে মাটি ভেজেনি। কিন্তু ওই ছোট গাছটি জল ছাড়াই ওই বর্ণসংকটটির চেয়ে উজ্জ্বল ও সতেজ ছিল। জল দেওয়া বন্ধ করুন, ও মরে যাবে। কিন্তু ইয়ে কোথা থেকে প্রয়োজনীয় জল পায়? আর একটি বিষয়, পোকামুক্ত রাখার জন্য ওটিকে প্রতি একদিন কি দুদিন অন্তর স্প্রে করতে হয়, না হলে পোকায় ওকে খেয়ে ফেলবে, এতেই পলকা ও নরম। কিন্তু আসলটির কাছে পোকাও যাবে না, না না, সে গাছটির কাছে গেল আবার ওখান থেকে চলে যাবে। সে আসল দেখলেন বর্ণসংকর করা কি করেছে? মন্ডলীতেও ওই একই ব্যাপার, তারা বাক্যের সঙ্গে সংস্থাকে মিশ্রিত করার চেষ্টা করছে, যাতে সংস্থা যা বলে বাক্য তাই বলানোর চেষ্টা করছে। আর যখন আপনারা তা করেন তখন আপনাদের তাদেরকে স্প্রে করতে হয়, লালন পালন করতে হয়, আর সানডে স্কুলে আসার জন্য তাদের সুবর্ণ তারকা দিতে হয়, আরো অনেক কিছুই করতে হয়। যথার্থই একজন আসল পূর্ণ জন্মপ্রাপ্ত খ্রিস্টান ঈশ্বরের বাক্য জাত, সে মার্জিত, কিন্তু তাকে হত্যা করতে পারেন না, পোকা কিংবা জগতের বিষয় সকল তাকে বিরক্ত করে না, সে একজন ঈগল, সে উড়ে বেরিয়ে যায়, দেখুন স্বর্গীয় স্থানে বিচরণ করে, বুঝলেন, এ সত্য কিছুই। লক্ষ্য করুন, এখন আমাদের বুঝতে হবে যে এখানে তাড়িযুক্ত রুটির যোগ করা সংস্থা ধর্মমত আর কিছু তাড়িশূন্য রুটির সঙ্গে মিশ্রিত হতে পারে না। এবং উপাসনাতে যাওয়ার সম্বন্ধে বাইবেল এখানে প্রভু ভোজের মাধ্যমে পূর্ব ছায়া প্রদর্শন করেছে যে আপনারা তালিশূন্য রুটি নিয়েই সেখানে যাবেন, তবে ঈশ্বর গ্রাহ্য করবেন। আপনারা বলেন আমি মেথডিস্ট, আপনারা ওইখানেই মৃত হয়েছেন, আমি পেন্টিকোস্টাল, আপনারা ওখানেই মৃত হয়েছেন, আমি খ্রিস্টের, এই ঠিক, আপনাদের কিছুর উপর দাঁড়াতে হবে, যথার্থ, আপনারা আপনার কিছুর উপর দাঁড়িয়ে আছেন। একবার চার্চিল বলেছিলেন, দুটি আঙ্গুল তুলে ধরে বলেছিলেন আমরা বিজয় পেয়েছি, আর ইংল্যান্ড তার সমর্থন করেছিল, তারা চার্চিলকে বিশ্বাস করতো। আর বিশ্বাস করুন চাই না করুন, আজ সকালে আপনারা কিছু সমর্থন করেছেন। একটি মাত্র বিষয় আছে যার দ্বারা আপনারা বাঁচতে এবং দাঁড়াতে পারেন, তা হল খ্রিস্ট বাক্য সত্যই। লক্ষ্য করুন, বাবিল ব্যক্তির সংস্থার আর কোন দৃষ্টান্ত বাইবেলে নাই, আর বাবিল নিমরোদ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল, আর নিমরোদ ছিল একজন ধর্মত্যাগী, আর তার একদল স্ত্রী লোক ছিল যাদের তার বাণী বলা হত, তারাই ছিল তার ভাববাদিনী। ইও মনে করা হয় যে তাদের মূল ছিল এবং বিলিয়াম ওই বিভাগ থেকে এসেছিল। আপনারা জানেন তারা উপাসনা করত, আপনারা জ্ঞানী ব্যক্তিরা যারা হিসাবের লেখা দুই বাবিল ইত্যাদি আর মন্ডলের ইতিহাস পড়েছেন, আর কেমন ভাবে তারা তা করত, আর তাদের স্ত্রীলোকেরা ছিল যারা এই কাজ করত, আর স্ত্রীলোকেরা একজন দেবী ইত্যাদি, আর এ ছিল একটি জোরপূর্বক চাপিয়ে দেওয়া কৃত্রিম ধর্ম। বাবিলের আশেপাশের প্রত্যেককে বাবিলে এসে উচ্চ গৃহে নিমরোদের তত্ত্বাবধানে উপাসনা করতে বাধ্য করা হতো। দেখলেন যে ঠিক তাদের জোর করে করানো হতো, সেখান থেকে এসেছিল বিশৃঙ্খলা। আর আজ মন্ডলে ঠিক তাই, তুমি যদি সানডে স্কুলে উপস্থিত না হও, তুমি যদি এ না করো, আর এই করার জন্য বা ওই করার জন্য তোমাকে ভাড়া করতে হয়, তুমি তবে তুমি চিত্র থেকে বাদ যাবে। বাইরে টাকশনে তারা আজ সকালে শুনেছে, আমার একবার আশ্চর্য বোধ হয়েছিল, আমি সর্বদা লোকদের জোর করেছি গির্জায় যান, যে কোনো স্থানে আপনি যান তাতে কিছু যায় আসে না, আর আমি দেখেছি এর থেকে লোক পিছন ফিরেছে আর এই দিকে আজ চলেছে, আর আমি ভেবেছি কি ব্যাপার। আমি তাদের মধ্যে কিছু লোকের কাছে গিয়েছি, প্রথম দিন আপনি যখন সেখানে যাবেন তারা আপনার কাছে প্রস্তাব করবে আমাদের মন্ডলীতে যোগ দিন, যদি না করেন তবে আপনি সাদরে অভ্যর্থিত নন। দেখলেন বুঝলেন, এটি একটি জোরপূর্বক বিষয়, এটি জোরপূর্বক আপনার উপরে চাপিয়ে দেওয়া হয়ে থাকে, দেখুন। আর তাই হলো বাবিল, কিন্তু আপনি খ্রিস্টে আসেন মননের দ্বারা, জোরপূর্বক নয়, আপনার হৃদয় আপনাকে আকর্ষণ করে নিয়ে আসে। ঈশ্বর বলেছিলেন আমি বাবিলের উপরে তার নাম স্থাপন করব না, মন দিয়ে শুনুন, তিনি বাবিলে মন্ডলীগুলিতে তার নাম স্থাপন করতে পারেন না, ও তারা নিজেরাই তার নাম সেখানে স্থাপন করেছে, কিন্তু তিনি কখনো করেননি। এখন আপনারা বলবেন বেশ ব্রাদার ব্রানহাম, অপেক্ষা করুন অপেক্ষা করুন অপেক্ষা করুন, আপনারাই আমাকে আরো কিছুক্ষণ থাকতে বলছেন। এখন লক্ষ্য করুন, তারা নিজেরাই তার নাম সেখানে স্থাপন করেছে কিন্তু তিনি করেননি। তিনি বলেছিলেন আমার নাম স্থাপন করার জন্য যে স্থান আমি মনোনীত করব, সেই স্থানে আমি তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব এবং তোমাদের বলিদান গ্রাহ্য করব। তোমরা এই দ্বারে এসো, এই দ্বার দিয়ে যা আমি আপন নাম স্থাপনের জন্য মনোনীত করেছি সেই স্থানেই তোমরা আসবে। বেশ, তারা নিজেরাই স্থাপন করেছে, এ হলো চার্চ অব খ্রাইস্ট। ওই ঘোষণায় যদি কিছু ভুল থেকে থাকে তবে তাই এই যে তারা একটি শব্দ বাদ দিয়েছে, আহা, তিনি যা কিছু শিক্ষা দিয়েছেন তারা তার সঙ্গে ভিন্নমত হয়েছে, আধুনিক ফরসিগণ। কিন্তু আমাদের অন্বেষণ করতে হবে কোথায় তিনি তার নাম স্থাপন করেছেন, কারণ এর মধ্যে আছে তার একমাত্র প্রদত্ত দ্বার, আমেন, গৌরব। লক্ষ্য করুন কোথায় তিনি তার নাম স্থাপন করেছেন, তার পুত্রে। ও, আপনারা বলবেন এখন একটু থেমে একটু থামুন ব্রাদার ব্রানহাম, উনি পুত্র ছিলেন, পিতা নন, পুত্র সর্বদাই প্রত্যেক ক্ষেত্রে পিতারই নাম বহন করে থাকে। আমি এই পৃথিবীতে ব্রানহাম নামে এসেছি কারণ আমার পিতার নাম ছিল ব্রানহাম। যিশু বলেছিলেন আমি আপন পিতার নামে আসিয়াছি আর তোমরা আমাকে গ্রহণ করো না। শাস্ত্র দেখতে চান, সাধু যোহন 5:43 পদ দেখলেন, আমি আপন পিতার নামে আসিয়াছি আর তোমরা আমাকে গ্রহণ করো না। তাহলে পিতা তার আপন নাম যা যিশু পুত্রের উপরে স্থাপন করেছেন, আর তিনি পথ, তিনি দ্বার, তিনি সেই গৃহ যেখানে আপন নাম স্থাপন করার জন্য ঈশ্বর মনোনীত করেছেন। ঈশ্বর কখনো তার নাম আমার উপরে স্থাপন করেননি, তিনি কখনো মন্ডলের উপরে একে স্থাপন করেননি, তিনি কখনো মেথডিস্ট ব্যাপটিস্ট ক্যাথলিকে স্থাপন করেননি, কিন্তু একে খ্রিস্টে স্থাপন করেছেন, অভিষিক্ত ইমানুয়েলে স্থাপন করেছেন, আর নাম বাক্যে আছে কারণ তিনিই বাক্য। তিনি তবে কি, বাক্যের ব্যাখ্যাই ঈশ্বরের নামের প্রকাশিত হওয়া। কিছু আশ্চর্য নয়, রক্ত মাংস তোমার নিকট ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার সর্বস্ব পিতা প্রকাশ করিয়াছেন আমি কে, আর এই পাথরের উপরে আমি আমার উপাসনা স্থান গাঁথিব, আর পাতালে পুরুদ্বার সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। আমেন। হে ঈশ্বরের জীবন্ত মণ্ডলী, একমাত্র যীশুর উপরে দৃঢ়রূপে দাঁড়ান। আপনারা গীত গাইতে পারেন, কিন্তু যদি খ্রিস্ট বাক্যের উপরে না থাকেন, তবে আপনারা টলটলায়মান ধসা বালির উপরে দাঁড়িয়ে আছেন, কিন্তু এই পাথরের উপরে খ্রিস্ট আমার বাক্য। তিনি লুথারান বার্তা নির্মাণ করেছিলেন আর তারা একে সংস্থাভুক্ত করেছিল। ইয়ে বৃদ্ধি পাচ্ছিল, ইয়ে ছিল পাদপীঠ, তারপর তিনি বৃদ্ধি দিয়ে পা অংশে মেথডিস নিয়ে আসলেন আর এইভাবে গঠিত হতে থাকলো। তিনি সেই স্থানে তার মণ্ডলী নির্মাণ করেছিলেন তার বাক্যের উপরে। এখন তিনি সমস্তটাই পা বা জাং নন, তিনি একটি সম্পূর্ণ শরীর আর এখন মস্তকের অংশ। আপনারা কি একটি পিরামিডে লক্ষ্য করে দেখেছেন? আমি এখানে পিরামিড ধর্ম প্রচার করছি না, কিন্তু প্রথম বাইবেল যা লেখা হয়েছিল আকাশে লেখা হয়েছিল। রাশি আপনার কি লক্ষ্য করেছেন? এ কন্যা দিয়ে আরম্ভ রাশি চক্রের প্রথম চিহ্ন, শেষ চিহ্ন সিংহ। তিনি প্রথমে কুমারী দ্বারাই এসেছিলেন, পরেরবার তিনি যিহূদা বংশের সিংহ রূপে আসছেন। ঠিক তার আগেই ক্যান্সার যুগ, কর্কট যুগ, একটি সংকর মৎস্য ক্রসফিস, তারপরে অবশিষ্ট যুগে যুগ সকাল। আমাদের যদি সময় থাকতো তবে এ বিষয়ে আলোচনা করতাম, যা আমরা ট্যাবারনাকেলে করব। আর পিরামিড ওইরূপ ভিত্তি হওয়ার জন্য রাজার কক্ষ পর্যন্ত যায় আর সপ্তম প্রাচীরে আসার আগে সেখানে একটি ছোট পরিচয় দান তক্তা আছে, যেখানে বার্তাবাহক বেরিয়ে এসে আপনাদের রাজার কাছে নিয়ে যায়। বার্তাবাহক যোহন বাপ্তায়জক, যিনি রাজাকে পরিচিত করেছিলেন, কিন্তু প্রধান প্রস্তরকে অগ্রাহ্য করা হয়েছিল। তারা জানে না সেই পাথর কিংবা যা কিছু হোক, তারা জানে না কোথায় আছে, কারণ এ একটি প্রত্যাখ্যাত প্রস্তর, কিন্তু ওই প্রস্তরই সমগ্র বিষয়টিকে ঢেকে দেয়। সম্পূর্ণ সপ্তমণ্ডলী যুগের মধ্যে দিয়ে একে একটি পিরামিডে পরিণত করে। অনুগ্রহ যোগ করা, এই যোগ করা, এই যোগ করা, যেখানে ষাটটি যুক্তকরণ আছে, সৃষ্টি হলেন খ্রিস্ট। আপনারা আপনাদের দয়ার সঙ্গে এই যোগ করুন, আপনারা আপনাদের অনুগ্রহের সঙ্গে অনুগ্রহ যোগ করুন, আরো কিছু যোগ করুন, আরো কিছু যোগ করুন, যতক্ষণ না পর্যন্ত সেই শীর্ষে শীর্ষপ্রস্তর খ্রিস্টে উপস্থিত হচ্ছে আর আমি দ্বার। এখন একজন পুত্র সর্বদাই তার পিতার নামে এসে থাকে, যে কোনো পুত্র তার পিতার নামে। আর যীশু বলেছিলেন, আমি আপন পিতার নামে আসিয়াছি। তাহলে পিতার নাম কি, পুত্রের নাম কি? আর তিনি বলেছিলেন, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখতে পাইবে না, কিন্তু তোমরা দেখতে পাইবে। হ্যাঁ, তিনি পবিত্র আত্মার আকৃতিতে এসেছেন, সেই একই যীশু। এই কারণে তারা উপাসনা করতেন, হে যীশু। দেখলেন, বুঝলেন, পিতা পুত্র এবং পবিত্র আত্মা, ইনি প্রভু যীশু খ্রিস্ট, এই সকল কিছু। আমি আপন পিতার নামে আসিয়াছি আর তোমরা আমাকে গ্রহণ করো না। এখন স্মরণ করুন, তিনি আমাদের আরো কথা বলে সাবধান করেছেন, অন্যেরা আসবে, একটি সংস্থা, একটি ধর্মমত, তারা তাদের নামে আসবে, তাদের তোমরা গ্রহণ করবে। সেদিন তিনি যেমন যথার্থ ছিলেন, আজও তিনি তেমনি আছেন। সমগ্র দেশব্যাপী লোকবৃন্দ এই বিষয়ে বুঝতে অক্ষম হবেন না। অন্য কেউ আসবে, একটি মণ্ডলী, আর তোমরা তাকে বিশ্বাস করবে, কারণ তাহলে তোমরা যেমন খুশি তেমনি করতে পারবে। আমি একে যথার্থ রূপে প্রতিপাদিত করব না। যা দত্ত হয়েছে সেই বার্তার তিনি কখনো কোনো সময় নয় কোনো কিছু যথার্থ রূপে প্রতিপাদিত করেননি কোনো মণ্ডলীর মধ্যে। লুথারের ধার্মিক গণন, ওয়েসলির সূচীকরণ, পেন্টিকোস্টালের দান সকলে পুনঃস্থাপন, পরে তারা যখনই এর থেকে একটি সংস্থা নির্মাণ করেছিল তখনই মৃত হয়েছিল। শাস্ত্র অনুসন্ধান করে দেখুন। কিন্তু তিনি বলেছিলেন, আমি আপন নাম স্থাপনার্থে সেই স্থান মনোনীত করিব, আর সেই নাম ছিল যীশু, আর যীশু ছিলেন বাক্য, সাধু জহন এক, ঠিক আছে কি? ওই হল উপাসনার স্থান, খ্রিস্ট বাক্য, আমি আমার পিতার নামে আসিয়াছি। ভাওবাদী বলেছিলেন, তার নাম হবে ইমানুয়েল। যদি আপনারা চান লিখে নিতে পারেন, মতি এক অধ্যায় 23 পদ, যীশু যেহোবা মুক্তিকর্তা। এখন পঞ্চম পদ প্রদর্শন করে যে তিনি দ্বার। এখন এই দ্বার নাম এবং স্থানের অন্য অনেক অদৃশ্য প্রমাণ দ্বারা প্রমাণ করা যায় যে একটি মাত্র স্থান যেখানে উপাসনায় ঈশ্বর মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন আর যখন সে খ্রিস্টে অবস্থান করে। এখন প্রশ্ন এই যে আমরা কি রূপে তার মধ্যে প্রবেশ করতে পারি। এখন এ বিষয়ে হয়তো একটু চিমটি কাটবে, কিন্তু আপনারা জানেন ওষুধ খাওয়ার ব্যাপারে, তা যদি আপনাকে অসুস্থ না করে তবে তার দ্বারা কোনো লাভ হবে না, বুঝলেন? এখন লুথারানরা একটি পথে প্রবেশ করতে চেয়েছে, লুথারান মণ্ডলীতে যোগদান দ্বারা, ম্যাথডিস্টরা চিৎকার দ্বারা প্রবেশ করতে চেয়েছে, প্যান্টিকোস্টালরা নানা ভাষা বলে প্রবেশ করতে চেয়েছে, তবু কোনো ফল হয়নি, বুঝলেন? না, ওগুলো হলো দান ইত্যাদি। কিন্তু প্রথম করিন্থীয় বারো অধ্যায় বলে একই আত্মার দ্বারা সেই ঋতুর জন্য ওই বীজকে যথার্থরূপে প্রতিপাদিত করার নিমিত্ত ঈশ্বরের আত্মা বাক্যের বীজ জীবনদাতা, বুঝলেন? মেথডিস্ট যুগের বীজ সেখানে পড়েছিল, তাকে জীবিত করতে এবং মণ্ডলীকে সূচীকরণ দ্বারা বিশুদ্ধ করতে পবিত্র আত্মার প্রয়োজন হয়েছিল। লুথার ওই বিষয়ে প্রচার করেনি, কারণ তিনি তা জানতেন না। দান সকালের পুনঃস্থাপনের জন্য পেন্টিকোস্টালরা নানা ভাষা বলতে চেয়েছিল, প্রত্যেকেই ঘোষণা করেছিল এইটাই সেই, বুঝলেন? কিন্তু একই আত্মার দ্বারা আমরা সকলে একই দেহে বাপ্তিস্মিত হইয়াছি, আর সেই দেহ একটি পরিবার, ঈশ্বরের পরিবার, আর ওই হলো ঈশ্বরের গৃহ, আর ঈশ্বরের গৃহ হলো যীশু খ্রিস্টের নাম, সদাপ্রভুর নাম, ধীর দুর্গ, ধার্মিক তাহার মধ্যে পলাইয়া রক্ষা পায়। এখন একটি উপাধি টাইটেল দ্বারা আপনারা কিরূপে আসতে পারেন, রেভারেন্ড, ডক্টর, যাজক কে প্রদান করো, এইভাবে লেখা থাকলে আপনাদের চেক কি ব্যাংকে গৃহীত হবে না, বুঝলেন? আপনি একজন রেভারেন্ড, ডক্টর, যাজক হতে পারেন, কিন্তু সদাপ্রভুর নাম যীশু খ্রিস্ট, বুঝলেন? আমি আমার নাম স্থাপনার্থে আমার উপাসনা গৃহের দ্বার মনোনীত করেছি, কারণ সেখানে রক্তের নিচে আমার পরিবার একত্রিত হবে, যেমন মিশরে হয়েছিল, এর বাইরে সবকিছু মৃত হয়েছিল, আর এর ভিতরে কোন তালিযুক্ত রুটি নেই, এর ভিতরে কোথাও সংস্থাগত মিশ্রণ নেই। আমার গৃহ, আমার সন্তানগণ, আমার এই বংশানুগতির নিয়ন্ত্রক উপাদান সকলে জাত, আমেন, ঈশ্বরের গৌরব হোক, আমার এই বংশানুগতি নিয়ন্ত্রক উপাদান সকল তাদের মধ্যে আছে। আমি তাদের মধ্যে আমার বাক্য স্থাপন করেছি, আমি সেগুলি তাদের হৃদয়ে ফলকের উপর লিখব। এই আমার পরিবার, যীশু খ্রিস্টের দেহের পরিবার, সেই পরিবার, আর এই দ্বার দিয়েই তোমরা প্রবেশ করবে, মেথডিস্ট, ব্যাপটিস্ট বা পেন্টিকোস্টাল নয়, কিন্তু সেই দ্বার যেখানে আমি আমার নাম স্থাপন করেছি। এ মেথডিস্ট নয়, ঈশ্বরের নাম মেথডিস্ট নয়, ঈশ্বরের নাম পেন্টিকোস্টাল নয়, ঈশ্বরের নাম ব্যাপটিস্ট নয়, ঈশ্বরের নাম ক্যাথলিক নয়, তাহলে ওই সকল দ্বারের বাইরে থাকুন, বুঝলেন? 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 কিন্তু একটি স্থান যা আমি আমার নাম স্থাপনার্থে মনোনীত করেছি, বাইবেলে আর অন্য কোন স্থান দেওয়া নাই যেখানে ঈশ্বর কখনো তার নাম স্থাপন করেছেন, কেবলমাত্র যীশু খ্রিস্টে, কারণ তিনি ঈশ্বরের নাম বহনকারী পুত্র, ঈশ্বরের মানবীয় নাম, কারণ আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নামই নাই যে নামে তোমাদেরকে পরিত্রাণ পাইতে হইবে। আপনারা মেথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটারিয়ান, ক্যাথলিক বা আরো কিছু হতে পারেন বা করতে চান, আমি গ্রাহ্য করি না, কেবলমাত্র যীশু খ্রিস্টের নামেই সকল যেন পাচিত হবে এবং সকল জিহ্বা স্বীকার করবে যে তিনিই প্রভু। এইভাবেই আপনাদের প্রবেশ করতে হবে। আপনারা যদি জলে বাপ্তিস্মিত হয়েছেন তবে ঠিক আছে, কিন্তু যদি বাক্য অস্বীকার করেন তবে আপনারা অবৈধ, আপনাদের ঠিক মতো জন্ম হয়নি, আপনারা দাবি করেন যে তাকে বিশ্বাস করেছেন আর আপনারা তাকে অস্বীকার করে থাকেন। আমি কিভাবে আমার পরিবারকে অস্বীকার করতে পারি? যখন চার্লস ব্রানাম আমার পিতা, এ কথা আমি কিভাবে অস্বীকার করতে পারি? দ্বারের উপর রক্তের পরীক্ষায় তা প্রদর্শন করে, আহা, আমার কার্য আর আমার জীবনে ঈশ্বরের বাক্য যথার্থরূপে প্রতিপাদিত হওয়াই প্রদর্শন করে আমি ঈশ্বরের সন্তান কিনা। এখন সেখানেই ঈশ্বরের একমাত্র স্থান, দেখছেন, একমাত্র স্থান যেখানে ঈশ্বর আপনার বলি খ্রিস্টে গ্রাহ্য করেন। আর মনে রাখবেন, আপনারা বলেন, আরে আমি তো বিশ্বাস করেছি আর প্রবেশ করেছি, স্মরণ করুন, বাইবেল বলে, আপনারা বলেন, বেশ, বাইবেল বলেছে যে কেউ বিশ্বাস করে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র সে পরিত্রাণ পেয়েছে, পরিত্রাণ পাবে, স্মরণ করুন, বাইবেল বলে, আপনারা বলেন, বেশ, বাইবেল বলছে কেউ বিশ্বাস করে যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র সে পরিত্রাণ পেয়েছে, পরিত্রাণ পাবে। বাইবেল সে কথাই বলে, মনে রাখবেন, আরো লেখা আছে, ইয়েও লেখা আছে, পবিত্র আত্মা ব্যতীত কেহ বলিতে পারে না যে যীশু খ্রিস্ট, বুঝলেন? আপনারা বলতে পারেন তিনি, কিন্তু তিনি নন যতক্ষণ না পবিত্র আত্মা স্বয়ং বাক্যকে সঞ্জীবিত করছেন এবং যথার্থরূপে প্রতিপাদিত করছেন যে আপনি ঈশ্বরের পুত্র। এই হলো শাস্ত্র, যে স্থান আমি আপন নাম স্থাপনার্থে মনোনীত করিব তোমরা অন্য কোনো দ্বারে আমার উপাসনা করবে না, কিন্তু যে দ্বারে আমি আপন নাম স্থাপন করেছি তবে আমি তোমাদের গ্রহণ করব, তোমরা আমার পরিবারভুক্ত। এখন ঈশ্বরের পরিবার বর্গ পরিবারের পিতার আদেশ পালন করে, আর তিনি শান্তিরাজ বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা, তাহার রাজ্য ও কর্তৃত্বের কোন সীমা থাকবে না, তার স্কন্ধে কর্তৃভার থাকবে, আর তিনি শাসনকর্তা রাজা ইমানুয়েল প্রথম শেষ শান্তিরাজ বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা হওয়ার জন্য তার প্রত্যেক সন্তান তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে, কারণ তারা তারই অংশ। আমরা আমাদের গৃহে ব্রাহ্মণদের মতেই বাস করি, আপনারা আপনাদের গৃহে এবং জনসারা তাদের গৃহে নিজেদের মতেই বাস করে থাকেন, আর ঈশ্বরের গৃহে আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী বাস করি। ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় এর থেকে অন্য কিছু প্রত্যাশা না, আমরা তাতে কর্ণপাত করি না। বুঝলেন, যেমন আমি দান করি তেমন প্রত্যেক মন্ডলীর যুগে তোমরা তালি শুনে রুটি ভোজন করবে, পিছন দিকে গিয়ে এর মধ্যে ওই বিষয় সকল প্রয়োগ করবে না, কারণ ওইটি বৃত্ত পর্যন্তই এসেছে। তোমরা বলির হাড় ও অন্যান্য বস্তু যা অবশিষ্ট থাকবে পুড়িয়ে দেবে, গত হয়েছে, মন্ডলীর যুগ মৃত হয়েছে, এ চলমান ছিল, আমরা এখন অন্য একটিতে উপস্থিত। আমেন। যে স্থান আমি আপন নাম স্থাপনার্থে মনোনীত করিয়াছি, হায় রে, প্রথম করিন্থীয় 12 অধ্যায়
Grieve not the Holy Spirit of God, whereby
লক্ষ্য করুন ইপিসিও 4 অধ্যায় 30 পদ, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা দিনের অপেক্ষায় পরবর্তী পুনর্জাগরণ পর্যন্ত তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। এখন লক্ষ্য করুন, আসুন আমরা আমাদের শাস্ত্রের পাঠে ওই বিষয়ে প্রয়োগ করি, তারপর আমরা যাব। আমার মনে হয় আমি লোকদের অধৈর্য করে তুলেছি, আপনারা হচ্ছেন নাকি? লোকেরা উঠে ঘরে চলে যাচ্ছে দেখুন, কারণ তাদের নৈশ ভোজের সময় হয়ে গেছে, আর কেউ কেউ যেতে চাইছে, তারা সারাদিন শোনার জন্য প্রস্তুত হয়ে আসেনি, দেখলেন? কিন্তু দেখুন, আপনারা জানেন বেন, তোমার সম্বন্ধে আমার কিছু করা উচিত, তুমি ধন্য ভ্রাতা বেন, তোমাকে ধন্যবাদ, আমি তোমাকে ভালোবাসি ভ্রাতা বেন। আপনারা যদি জানতেন যে ওই যুদ্ধে ওই ছেলেটি আমাদের মধ্যে কি করেছে, কি কষ্ট না সহ্য করেছে, তার সর্বশরীর গুলির আঘাতে বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়েছিল, সে জীবনের সকল কষ্টই ভোগ করেছে, কিন্তু ঈশ্বর তাকে আশীর্বাদ করেছেন, সে বিশ্বস্ত থেকেছে, তার স্ত্রী তাকে ত্যাগ করে পুনর্বিবাহ করেছে, তার আরো ছেলে মেয়েদের নিয়ে চলে গেছে। বাইরে আমার চিন্তা করতে কষ্ট হয়, কিন্তু যাই হোক বেন, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুন। তার সর্বশরীরে বোমার টুকরো নিয়ে স্নায়ু সকলের যন্ত্রণা নিয়ে এসে শয্যাশায়ী, আপনাদের বেনের পটভূমি জানতে হবে, ঈশ্বর সেই ছেলেটিকে আশীর্বাদ করুন। হ্যাঁ, তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। লক্ষ্য করুন, এ একটু চিমটি কাটতে পারে, কিন্তু দেখুন আমার প্রতি অধৈর্য হবেন না, কেবল এক মিনিট। যখন ইসরায়েল একবার সেই দ্বারের প্রতি, দ্বারের উপরে ওই রক্তের প্রতি, ওই নামের, সেই রক্ত সেই জীবন প্রতি দৃষ্টি করেছিল, আর সেই রক্তের নিচে প্রবেশ করেছিল, মিশর থেকে বহির্ভূত হওয়ার আগে পর্যন্ত তারা আর সেখান থেকে বাইরে যায়নি। ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা প্রবেশ করো আর তোমাদের মুক্ত করার দিন পর্যন্ত আর কখনো বাইরে না যাও। বুঝলেন, বেশ, বাইবেল সর্বদাই অভ্রান্ত, তিনি তার মধ্যে বাক্য সকল রেখেছেন যেন যেখানে প্রয়োজন সেই মতে প্রয়োগ করে আপনার মুক্তির সম্পূর্ণ চিত্র প্রস্তুত করতে পারেন। বুঝলেন, ঈশ্বরের সেই পবিত্র আত্মাকে দুঃখিত করিও না, যাহার দ্বারা তোমরা মুক্তির দিনের অপেক্ষায় মুদ্রাঙ্কিত হইয়াছ। আপনারা সেখানে মুদ্রাঙ্কিত, আপনারা সেখানে রক্তের নিচে আছেন, আপনারা আর বাইরে যান না, আর তখন আপনারা কি ঈশ্বরের পরিবারের ঈশ্বরের পুত্র পবিত্র আত্মার দ্বারা মুদ্রাঙ্কিত? দিয়াবল চাইলেও আপনাদের ধরতে পারে না, কারণ আপনারা মৃত, আপনাদের পুরাতন স্বামীর অংশ মৃত হয়েছে, আর আপনারা সমাধি প্রাপ্ত, আপনাদের জীবন খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের গুপ্ত এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত আছে। সে কিভাবে আপনাদের নাগাল পাবে? আপনারা সেখানে আছেন, ঈশ্বরের গৌরব হোক, এখন আমি ওই বিষয় ছেড়ে দিচ্ছি, যথেষ্ট হয়েছে যেন আপনারা বুঝতে পারেন আমি কি বিষয় বলছি। তারপরে এক নতুন সৃষ্টি, সংস্থাতে নয় কিন্তু বাক্যে, আপনারা বাক্যের এক সৃষ্টি, কারণ জগৎ পতনের পূর্ববর্তী সেই ভিত্তি প্রস্তর স্থাপিত হইয়াছিল, আপনারা ঈশ্বরের পুত্র ও কন্যা রূপে পূর্ব নির্দিষ্ট হইয়াছিলেন। সেই নির্মাণ বাক্যকে যথার্থরূপে প্রতিপাদিত করতে প্রত্যেক যুগে এর উপরে পাথরের উপর পাথর গাঁথা হয়েছে, যেমন যিশু তার সময় করেছিলেন, কারণ তিনি এই সকলের শীর্ষ প্রস্তর, তার মধ্যে সকল যুগ সমাহিত আছে। মসি যিশুতেই ছিলেন, দাউদ যিশুতেই ছিলেন, ভাওয়াদিগণ যিশুতেই ছিলেন, ঠিক তো? যোসেফকে দেখুন, প্রায় 30 মুদ্রা রৌপ্যমুদ্রাতে বিকৃত, নিক্ষিপ্ত, মৃত বলে গণ্য হয়ে উঠেছিলেন, উঠানো হয়েছিল, আর ফেরনের দক্ষিণ হস্তে হয়েছিল। দেখুন, হুবহু এক যিশু ছিলেন, যোসেফ যিশুতেই ছিলেন, আর তিনি এসেছিলেন, তিনি ছিলেন রাজাদের ভাওয়াদিদের পূর্ণতা স্বরূপ। হালেলুইয়া! ঈশ্বর তত্ত্ব দৈহিক রূপে তার মধ্যে বাস করেছিল, একটি ভার্যাকে, শ্রেষ্ঠ অবদানকে মুক্ত করতে তিনি এসেছিলেন, একটি শ্রেষ্ঠ অবদান যা শয়তানকে বলতে পারে, যখন সে বলেছে অলৌকিক কার্যের দিন গত হয়েছে, তোমরা যে বিষয়ে কথা বলছো সেরকম কিছু এখন আর নেই, দূর হও শয়তান, বুঝলেন? দেখুন, একটি শ্রেষ্ঠ অবদান, দণ্ডমান ও প্রহাররত, কোন একদিন সে শীর্ষ প্রশ্ন ফিরে আসবেন, সমস্ত কিছুর মস্তক, আর ভার্যাকে নিজের কাছে গ্রহণ করবেন, যেমন নারীকে পুরুষ থেকে নেওয়া হয়েছিল, আর সে পুরুষের একটি অংশ। প্রত্যেক পুরুষের বংশানুগতির নিয়ন্ত্রণ উপাদান স্ত্রীলোকের মধ্যে আছে, যা স্ত্রীলোকের নির্মাণ করে, আর মণ্ডলীতে ঈশ্বরের বাক্য তদ্রূপ, যা মণ্ডলীকে ভার্যাতে নির্মাণ করে। কোন একটি সংস্থা নয়, তাদের প্রত্যেকটি দিয়াবলের। আমি তাই ওগুলোর মধ্যে রোগের বলছি না, তারা হতভাগ্য, প্রবঞ্চিত লোকবৃন্দ, যেমন যিশু বলেছেন অন্ধ অন্ধের পথ প্রদর্শন করছে, আর তিনি তাদের আহ্বান করে বের করতে পারেননি। তারা বলেছিল, কেন ব্যভিচারিত তোমার জন্ম, কে তোমাকে এখানে আসতে বলেছে, কোন স্কুল বা কোন সেমিনারি তোমাকে স্বীকার করেছে? আমাদের মসি আছেন, আমরা, তিনি বলেছিলেন, যদি তোমরা মসিকে জানতে তবে আমাকেও জানতে, কারণ মসি তার 4টি পুস্তকে তার বিষয়ে লিখেছেন, তোমাদের প্রভু ঈশ্বর আমার সদৃশ বাক্যদাতা এক ভাবাদি উৎপন্ন করিবেন, যে কোনো প্রাণী সেই ভাবাদির কথা না শুনিবে, সে প্রজা লোকদের মধ্য হইতে উচ্ছিন্ন হইবে। এই হলো সমগ্র বিষয়। আর তিনি কি? সেই বাক্য। আর একই, কোন তাড়ি অবশিষ্ট রাখবেন না, এর মধ্যে কোন তাড়ি স্থাপন করবেন না, কোন ধর্মমত কোন সংস্থায় এর সঙ্গে যোগ করবেন না, কারণ তা ওইখানে তাকে অপবিত্র করবে, আর আপনাদের বলিদান ধ্বংস হয়ে যাবে। আসুন তাড়াতাড়ি করি, খুব তাড়াতাড়ি, যেন আপনারা খেতে যেতে পারেন। এখন লক্ষ্য করুন, তাহলে আপনারা ঈশ্বরের গৃহে, ঈশ্বরের পুত্র, আপনারা ঈশ্বরের সঞ্চয়ের একটি অংশ, রোমিও 8:1। অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে, তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নেই, কারণ তারা জগতের প্রতি মৃত, তার মধ্যে জীবিত, এই বর্তমান সময়ে বাস করে, তারা সেই বাক্য সম্পূর্ণ করেছে যার নিমিত্তে ঈশ্বর তাদের ব্যবহার করেছেন, পূর্ব মনোনীত করেছেন, তাদের নাম ভার্যা পুস্তকে স্থাপন করেছেন, আর হৃদয়ে যে বীজ আছে তার উপর যখন জল সেচন হয়, তখন তাকে খ্রিস্টের ভার্যা রূপে উত্থাপিত করে। হ্যাঁ, ঈশ্বর যত নিখুঁত ভাবে হতে পারে ততটাই, প্রত্যেক যুগে এই রূপে হয়ে আসছে। লুথারেনরা ধার্মিক গণনার তত্ত্বাবধানে পদযুগল রূপে বৃদ্ধি পেয়েছিল, ওয়েসলি সূচীকরণের তত্ত্বাবধানে প্যান্টিকোস্টালরা বাহুর মতে বৃদ্ধি পেয়েছিল, কার্য সকল এবং কর্ম সকল ইত্যাদি ক্যালভিনীয় অথবা আর্মানিয়াম লিগালিস্ট রূপে হয়েছিল। কিন্তু এখন আমরা মস্তকে উপস্থিত হয়েছি শীর্ষ প্রস্তর, শীর্ষ প্রস্তর উচ্চস্বরে বলেছিল অনুগ্রহ অনুগ্রহ, শীর্ষ প্রস্তর কি বলে চিৎকার করেছিল, অনুগ্রহ অনুগ্রহ, মৃত্যু ধর্মমত পেরিয়ে জীবন্ত ঈশ্বরের বাক্য তার যুগের জন্য ঈশ্বর প্রদত্ত একমাত্র পরিকল্পনা, তার পুত্রগণ বাক্য যুগে জীবিত করার উদ্দেশ্যে প্রজ্বলিত একটি স্ফুলিঙ্গের মতো আত্মা দ্বারা সঞ্জীবিত হয়েছে, আর স্বর্গীয় স্থানে উপবিষ্ট হয়েছে, বর্তমান কাল সঞ্জীবিত এবং বাক্যে প্রত্যেকটি প্রতিজ্ঞার অধীন। তারপর ও কি করে? আপনারা ঈশ্বরের বংশানুগতির নিয়ন্ত্রক উপাদান, বাক্যের একটি অংশ এবং অন্যান্য মানুষেরও বাক্যের একটি অংশ হওয়ায় একসঙ্গে উপবিষ্ট হয়েছেন, খ্রিস্টের দেহকে প্রকাশিত করছেন, কারণ আপনাদের মধ্যে কোন তাড়ি নেই। তিনি ব্রাউনের বিষয়ে বলছেন, কেবলমাত্র বাক্য স্বর্গীয় স্থানে উপবিষ্ট, যেখানে তিনি আপন নাম স্থাপন করছেন, সেই দ্বারে যীশু খ্রিস্ট, আপনাদের মধ্যে কোন তাড়ি নেই, আর এই বিষয় আপনাদের মধ্যে ঈশ্বরের দৈহিক রূপে পূর্ণতা নিয়ে আসে। লুথারের যুগে করতে পারিনি, ওয়েসলির যুগে করতে পারিনি, পেন্টিকোস্টাল যুগে করতে পারিনি, কিন্তু সেই দিনে যখন মনুষ্যপুত্র প্রকাশিত হবেন, যথার্থ রূপে প্রতিপাদিত হবেন, যা তার লোকদের মধ্যে ঈশ্বরের সমগ্র ঈশ্বরত্বের সঙ্গে মণ্ডলীকে ফিরিয়ে এনেছে, যখন তিনি একজন ভাববাদী ঈশ্বর রূপে প্রথমে এই পৃথিবীতে যথার্থ রূপে প্রতিপাদিত হয়েছিলেন, সেই রূপে একই দৃশ্যমান চিহ্ন সকল প্রদর্শন করে তাকে প্রকাশিত করেছে। ও ঈশ্বরের গৌরব হোক। মালাকি চার এবং শাস্ত্রের অন্যান্য অংশে প্রতিজ্ঞাত কোথাও আপনারা উপাসনা করছেন, ঈশ্বরের গৃহে উপবিষ্ট হয়ে বর্তমান কালে। এখন তাড়াতাড়ি আসুন আমরা দেখি, আর তারপর কিছুক্ষণের মধ্যে যদি ঈশ্বরের ইচ্ছা হয় 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব। এখন আসুন কয়েকজনকে দেখি যারা ঈশ্বরের গৃহের মধ্যে সঞ্জীবিত হয়ে প্রবেশ করছিলেন। একটি খোপ হনক, যদি আপনারা ধৈর্য ধরেন তবে 10 মিনিটের মধ্যে আমরা চলে যাব। দেখুন, হনক তার যুগে ঈশ্বরের জীবন্ত বাক্য ছিলেন, তিনি একজন ভাববাদী ছিলেন, একজন ভাববাদী ঈশ্বরের প্রতিফলক। কতজন এ কথা জানেন? প্রতিফলক নিজেকে প্রতিফলিত করে না, প্রতিফলক প্রতিফলন নয়, প্রতিফলকের উপরে কিছু পড়তে হবে, তবে প্রতিফলক তা প্রতিফলিত করবে। সুতরাং একজন ভাববাদী ঈশ্বরের একটি মনোনীত পাত্র, যে কিছুই প্রতিফলিত করতে পারে না যতক্ষণ না সে সরাসরি সেই প্রতিফলনের সংহিতে আসছে, যা ঈশ্বর যেন খ্রিস্টের প্রতিমূর্তি বাক্যকে প্রতিফলিত করতে পারে। দেখুন, অন্য কিছু এ করতে পারে না। আপনি একটি প্রতিফলক, ওই কারণে ভাববাদী পুস্তকটি ভক্ষণ করতে হয়েছিল, সেই কারণেই তাকে জড়ানো পুস্তক ভক্ষণ করতে হয়েছিল, তাকে সেই যুগের নিমিত্ত বাক্যকে প্রতিফলিত করতে হয়েছিল। আপনারা বুঝতে পেরেছেন কি? হনককে লক্ষ্য করুন, ঈশ্বরের নিখুঁত প্রতিফলকের আদর্শ স্বরূপ। ঈশ্বর যখন তার সঙ্গে কাজ শেষ করেছিলেন, তিনি তাকে সশরীর স্বর্গে স্থানান্তরিত করেছিলেন, তুলে নিয়েছিলেন। তিনি যে শক্তি প্রতিফলিত করেছিলেন তা আত্মাতে সক্রিয় হয়ে তাকে উপরে তুলে নিয়েছিল। এলিয়ের দিনতদ্রূপ, এলিয় তার অস্তিত্বও সেই প্রতিফলন, তার শরীর ঈশ্বরের বাক্য প্রকাশিত করে ঈশ্বরের প্রতিফলক। তারা একটি মৃত মানুষের উপরে শুয়ে দিয়েছিল, সে আবার জীবিত হয়ে উঠেছিল। যতক্ষণ আমরা খ্রিস্টের ভার্যা ততক্ষণ আমরা খ্রিস্টের মাংস অস্থি। আপনারা বিশ্বাস করেন কি? ঠিক আছে, তিনি আমাদের নিমিত্তে মৃত্যুবরণ করেছিলেন, আর আমরা নিজেদের প্রতি মৃত হয়ে তার বাক্যে সমাধিপ্রাপ্ত হয়েছি, যেন আমরা আর জগতের নয় কিন্তু তার মধ্যে থাকি, যাতে উভয় পরিবারই স্বর্গে যীশু খ্রিস্টের নাম প্রাপ্ত হয়েছে। ইয়ে হল ইফিসীয় 1:21 পদ। কারণ স্বর্গে উভয়ই, স্বর্গস্থ পিতৃকুল, স্বর্গস্থিত পরিবারের নাম কি? যীশু। পৃথিবীস্থ পরিবারের নাম কি? ইয়ে হল ঈশ্বরের গৃহ, যেখানে রক্ত আছে। ঠিক আছে, ওই সেই দ্বার, ওই সেই প্রবেশ পথ, ওই সেই স্থান তিনি তার নাম স্থাপন করেছিলেন এবং বাক্য মাংসে মুদ্রমান হইয়া আমাদের মধ্যে প্রবাস করিলেন। আপনারা যে যুগে বাস করছেন, ওই বাক্যই তাকে প্রতিফলিত ও সক্রিয় করছে। তিনি তাই ছিলেন, যাকব তাই ছিলেন, অবশিষ্ট সকলে তাই ছিলেন, ঈশ্বরের বাক্যকে সক্রিয় করেছিলেন, সেই প্রতিফলক যার মাধ্যমে ঈশ্বর নিজেকে প্রতিফলিত করেছিলেন। আর ঈশ্বরের নিখুঁত প্রতিমূর্তি যীশু খ্রিস্টে ঈশ্বরের সেই শ্রেষ্ঠ অবদান পরিণত হয়েছিল। তাকে আঘাত করা হয়েছিল যেন যারা তাকে প্রতিফলিত করেছিল তাদেরকে একটি ভাজার উপরে গ্রহণ করতে পারেন। মোশি তার মধ্যে ছিলেন, যীশু তার মধ্যে ছিলেন, আর আপনারা যদি তার মধ্যে আছেন তবে জগৎ পতনের আগে থেকেই আপনারা তার পরিবার রূপে তার মধ্যে আছেন। আপনারা তার সঙ্গে দুঃখ ভোগ করছেন, আপনারা তার সঙ্গে মৃত্যুবরণ করছেন, আপনারা তার সঙ্গে ক্রুশারোপিত হচ্ছেন, আপনারা তার সঙ্গে পুনরুত্থিত হয়েছেন, স্বর্গীয় স্থানে উপবিষ্ট হয়ে এখন আপনারা তার সঙ্গে আছেন, আর জগতের কাছে এই বার্তা, জগতের জ্যোতি প্রতিফলিত করছেন। তোমরা জগতের জ্যোতি, কিন্তু তা যদি সংস্থারূপী একটি কাঠার নিচে গুপ্ত থাকে তবে তারা কিভাবে দেখতে পাবে? তাদের রীতিনীতি দ্বারা আপনার এই জ্যোতিকে নিষ্ফল করছেন, চেষ্টা করছেন আপনারা সংস্থাগতরা, আপনাদের মণ্ডলী থেকে সেই জ্যোতি দূরে রাখার চেষ্টা করছেন। আপনারাও যাবেন না, অন্যদেরও যেতে দেবেন না। আমেন। এবার আমরা থামি, আমার কাছে অনেক কিছু আছে। না, আমরা চালিয়ে যেতে পারি। হায় রে, আর 5 মিনিট আছে। আপনারা দেখতে চান সেই দ্বারকে, কোথায় ঈশ্বর তার নাম স্থাপন করেছেন? যীশুতে। কিভাবে আপনারা তার নামের মধ্যে প্রবেশ করবেন? সেখানে কিভাবে প্রবেশ করবেন? যেখানে বাপ্তাজিত হওয়ার দ্বারা, কিভাবে? জল দ্বারা, আত্মা দ্বারা, এক প্রভু, এক বিশ্বাস, এক বাপ্তিস্মা, ওই হলো পবিত্র আত্মার বাপ্তিস্মা। জলের বাপ্তিস্মা আপনাদের কেবল লোকদের সঙ্গে সহভাগিতা স্থাপন করে যে আপনারা যিশুকে স্বীকার করেছেন এবং গ্রহণ করেছেন, এই সত্য। কিন্তু এ হলো আত্মার বাপ্তিস্মা। আমি যিশুর নামে আপনাদের বাপ্তিস্মিত করতে পারি, কিন্তু এ সেরূপে হবে না। কিন্তু যখন সত্য সত্য পবিত্র আত্মা একবার অকৃত্রিম বাক্য আপনাদের মধ্যে আসেন, বাক্য যিশু, তখন ভ্রাতা যে বার্তা আপনার কাছে গুপ্ত ছিল তা বুঝতে পারেন। ভ্রাতা ইয়ে আপনার সামনে প্রজ্বলিত হয়। হালেলুইয়া, ঈশ্বরের প্রশংসা হোক, আমেন। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, কারণ তিনি আগে ভালোবেসেছেন আমারে আর কিনেছেন পরিত্রাণ আমার। প্রিয় ঈশ্বর, আমি প্রার্থনা করি যে তুমি এই লোকদের সুস্থ করবে প্রভু, আর প্রত্যেককে ভালো করবে, যিশুর নামে চাই, আমেন। ও প্রেম, ও যখন বিশ্বাসে হেরিলাম সেই স্রোত বয়েছে যা তোমার ক্ষত হতে, সেই শ্রেষ্ঠ অবদান থেকে পরিত্রাতা প্রেম হলো বিষয় মোর। আপনারা কিরূপে ঈশ্বর প্রেম, যে প্রেম করেছে ঈশ্বর হইতে, ঐশ্বরিক পবিত্র প্রেম, কলঙ্কযুক্ত প্রেম নয়, সূচি বিশুদ্ধ পবিত্র প্রেম, বাক্য ঈশ্বরের প্রেম। তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। অপূর্ব দাও চিৎকার করে বলেছেন, তিনি কি অপূর্ব নন? আপনারা কি তাকে ভালোবাসেন না? এখন একটি পথ আছে, এক বিশুদ্ধ পবিত্র পথ, একটি মাত্র স্থান যেখানে ঈশ্বর আপনাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই জন্য নয় যে আপনারা বলেন, ঈশ্বর, এখন আমি একজন উত্তম মেথডিস্ট, আমি একজন ভালো ব্যাপটিস্ট, আমি একজন ভালো পেন্টিকোস্টাল, না, কারণ আপনার বাক্য যিশুতে আছেন, আপনারা বাক্য যিশুতে আছেন। বাক্যের অংশ যা আজ প্রকাশিত হচ্ছে এই দিনের বার্তা লুথার, ওয়েসলি, পেন্টিকোস্টাল নয়, কিন্তু আপনাদের যিশু সেই প্রতিফলন যা এর মধ্যে এসেছে। আপনারা এর থেকে ফিরে যেতে পারেন না, কারণ তা হবে আপনাদের পবিত্র রুটিতে তাড়ি যোগ করা। মনুষ্য ঈশ্বরের মুখ হইতে নির্গত সময় উপযোগী যে প্রত্যেক বাক্য তাতেই বাঁচিবে। হে প্রভু যিশু, সেই মহৎ প্রধান প্রস্তর, এসো। গতদিনের লুথানরা যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের ধূলির প্রতি দৃষ্টিপাত করো, মেথডিস্টদের প্রতি দৃষ্টিপাত করো, সে পেন্টিকোস্টাল ইত্যাদির প্রতি যারা উঠে আসছেন, কি প্রকৃত অদ্ভুত উত্থান! অ্যাসেম্বলিজ অব গড আপনারা গিয়ে সংস্থা গঠন করছেন, যার মধ্য থেকে ঈশ্বর আপনাদের বের করে এনেছিলেন। আপনারা আবার ফিরে গেছেন যেমন শুকর ফিরে আপন বমির দিকে। পুরানো জেসি পেন্টিকোস্টাল অ্যাসেম্বলিজ অব জিজাস ক্রাইস্ট, আপনারা ওয়াননেস ইউনাইটেড হয়েছেন একটি কৃষ্ণাঙ্গদের জন্য, আর আপনারা ওই পৃথকীকরণের নিমিত্ত পৃথক হয়েছেন। আপনারা যারা এই কাজ করছেন, আপনারাই আবার সম্মিলিত হয়ে নাম দিয়েছেন ইউনাইটেড, তারপর সংগঠিত হয়েছেন এবং অ্যাসেম্বলিজ এ হইচই করছেন একটি কুকুর যেমন আপন বমির দিকে ফিরে। প্রথমবার বমন যদি কুকুরটিকে অসুস্থ করে থাকে, তা কি আবার তাকে অসুস্থ করবে না? আপনাদের খাদ্য সামগ্রী সংস্থা থেকে বাক্যে পরিবর্তিত করুন আর খ্রিস্টের সঙ্গে জীবিত থাকুন, ঠিক আপনাদের। আছেন আমার পিতা এক অদূরে, আছেন আমার পিতা এক অদূরে, আছেন আমার পিতা এক অদূরে অপর কুলে। কোন উজ্জ্বল দিনে আমি যাব আর দেখবো তারে, কোন উজ্জ্বল দিনে আমি যাব আর দেখবো তারে, কোন উজ্জ্বল দিনে আমি যাব আর দেখবো তারে অপর কুলে। ও হবে নাকি আনন্দময় এক মিলন, হবে নাকি মিলন, আনন্দ এক মিলন অপর কুলে। বাক্য বাক্যের কাছে যাচ্ছে, যখন ভার্যা উপরে যায় বাক্যের দ্বারা বাক্যে, আনন্দময় এক মিলন অপর কুলে। ও উজ্জ্বল দিন হয়তো কাল, কাল সেই উজ্জ্বল দিন হয়তো কাল, সেই উজ্জ্বল দিন হয়তো কাল অপর কুলে। ও সেই উজ্জ্বল দিন হয়তো কাল, সেই উজ্জ্বল দিন হয়তো কাল, সেই উজ্জ্বল দিন হয়তো কাল অপর কুলে। আপনারা বলবেন, ব্রাদার বানাও আপনার অভিপ্রায় কি তাই? হ্যাঁ মহাশয়, যখন তাদের যুগে লুথানরা তাদের যুগের অশ্লীলরা, তাদের যুগে প্যান্টিকোস্টালরা, প্যান্টিকোস্টালরা যারা তাড়ি যোগ করেছিল তারা মৃত হয়েছে, কিন্তু এই সত্য বাক্য চলমান আছে। দেখুন, ঠিক যেমন যীশু বলেছিলেন, সেই দিন তোমরা জানিবে যে আমি পিতাতে আছি এবং পিতা আমাতে আছেন এবং আমি তোমাদের আছি এবং তোমরা আমাতে আছো। এ হলো সমগ্র বাক্য। ও হবে নাকি আনন্দ এক মিলন, তার সন্তান তার দ্বারে সম্মিলিত হবে। ও হবে নাকি আনন্দময় এক মিলন, ও হবে নাকি আনন্দময় এক মিলন অপর কুলে। মন্ডলী, আমরা এখন শিক্ষা দান করছি, কিন্তু স্মরণে রাখুন, আপনারা যখন স্থান ত্যাগ করবেন তখন ছুটি থেকে বেরিয়ে যাওয়া আরম্ভ করে দিন। আপনারা শস্যদানার মধ্যে প্রবেশ করছেন, কিন্তু পুত্রের উপস্থিতিতে অপেক্ষা করুন। আমি যা বলেছি তার সঙ্গে কিছু যোগ করবেন না, যা বলেছি তার থেকে হরণও করবেন না, কারণ আমি যতদূর জানি সত্য বলেছি, যেমন পিতা আমাকে দিয়েছেন। বুঝলেন, এর সঙ্গে যোগ করবেন না, আমি যা বলেছি তাই বলুন। এর সারমর্ম হলো, লোকেদের শুধু বলুন এসে প্রভু যীশুর অন্বেষণ করতে, আর তারপর তারই উপস্থিতিতে অবস্থান করুন, শুধু তারই সঙ্গে প্রেম করুন। হে প্রভু যীশু, ঈশ্বরের পুত্র, আমি তোমাকে ভালোবাসি, আমার হৃদয় নরম করো। প্রভু, এই জগতের সকল নোংরা এবং এই জগতের প্রতি প্রেম সরিয়ে দাও, আর এই বর্তমান জগতে তোমার সাক্ষাতে আমাকে পবিত্র জীবনযাপন করতে দাও। আমরা কি প্রার্থনায় আমাদের মাথা নত করব? এখন বিদায়ের প্রার্থনা করার জন্য আপনারা কাউকে মনোনীত করছেন কি? না, আমি করব। তাহলে প্রকৃত রূপে সশব্দ হন। প্রিয় ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি যে আমরা আমাদের আত্মিক খাদ্য গ্রহণ করেছি। আমরা তোমাকে ধন্যবাদ দেই প্রভু যে বাক্যের খাদ্য প্রাণ ঈশ্বরের পুত্রগণকে বৃদ্ধি দান করে। অন্য কোন রূপ চরিত্রের উপরে এর কোন প্রভাব নেই, কেবল ঈশ্বরের পুত্র ও কন্যাদের উপরে আছে। সুতরাং এর জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই। আর আমরা প্রার্থনা করি ঈশ্বর যে আমরা কেবল তোমাকে ধন্যবাদ দিয়ে ক্ষান্ত থাকবো না, কিন্তু এর দ্বারা আমরা লাভবান হব। এর জন্য আমরা তোমায় ধন্যবাদ করি, আর আমরা যেন আমাদের ঈশ্বরে বিশ্বাস করি। এই যুগে লোকেদের পথভ্রান্ত, পাপী, স্ত্রীলোক, পুরুষ, ছেলে, মেয়ে সকলকে ঈশ্বরে বিশ্বাস করার জন্য পরিচিত করতে চেষ্টা করার শক্তি প্রেম দ্বারা ব্যবহার করতে পারি। প্রভু, এই স্নায়বিক দুর্বলের যুগে নার্ভাস এজ, লোকেরা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, শাস্ত্র যা বলছে ও প্রতিজ্ঞা করছে তাদের মানসিক অবস্থা তাকে সম্পূর্ণ করছে যে সে বিরাট ভয়ঙ্কর বিষয় পৃথিবীর উপরে আসবে, যেমন পঙ্গপাল চুল কেটে ফেলার জন্য স্ত্রীলোকদের প্রভাবিত করা, পুরুষদের স্ত্রীলোকদের মতো লম্বা চুল রাখা, আর ওই মানসিক মিশ্রিত অবস্থার মধ্যে তারা বিভিন্ন কুৎসিত দৃশ্য সকল দেখতে পাবে, আর তখন পর্বত এবং উপপর্বত সকলের প্রতি চিৎকার করে উঠবে। স্ত্রীলোকেরা কুকুর বিড়ালের প্রতি মাতৃবত আচরণ করবে, কিন্তু তোমার সম্মানার্থে সন্তান ধারণ করবে না। তুমি যাদের সন্তান দিয়েছ আর তারা সেগুলি গর্ভে ধারণ করেছে, তাদের ইচ্ছা মতো কাজ করতে রাস্তায় ছেড়ে দেবে। কিছুই আশ্চর্যের বিষয় নয় প্রভু, যে কুশারোপণে যাওয়ার পথে তুমি বলেছিলে, সেই সময় লোকেরা পর্বতগণকে বলিতে আরম্ভ করিবে আমাদের উপরে পড়ো, এবং উপপর্বতকে বলিবে আমাদেরকে ঢাকিয়া রাখো। আমরা দেখেছি সকল বিষয় এই সময়ের দিকে ধেয়ে আস চলেছে। আমরা শাস্ত্র যথার্থরূপে প্রতিপাদিত ও প্রমাণিত হতে দেখেছি, আর ওই বিষয় যেমন দেখছি তেমনি আমরা আমাদের নিজেদের চোখে তোমাকে প্রকাশিত অবস্থায় দেখছি। কোনো একদিন এটি নিহিত হওয়া ঘটবে, আর আমরা ওই বাক্যের প্রকাশিত হওয়া দেখব, কারণ মনুষ্য পুত্র তার পবিত্র দূতগণের সহিত গৌরবের মেঘযোগে আসিবেন, এবং আমরা তাহার সহিত সাক্ষাৎ করিবার নিমিত্তে নিহিত হইব। এ তখনই হবে, এখন আমরা এ শুনেছি কিন্তু তখন স্বচক্ষে দেখব। সেই একমাত্র প্রদত্ত স্থানে আমাদের যেন তাহাতেই পাওয়া যায় প্রভু, আর তিনি উৎসর্গের বলি। আমরা যীশু খ্রিস্টের সম্বন্ধে যা শুনেছি, যীশু খ্রিস্টের নামে পবিত্র আত্মার বাপতিস্মা দ্বারা তাকেই আমরা ঈশ্বরের গৃহে নিয়ে আসছি। সেখানে আমাদের উৎসর্গ গার্জ্য হয় এবং আমরা পরিবারের মধ্যে আনিত হই, কারণ এই জগৎ ইতস্তত ঘুরে বেড়ালো, জগৎ বর্তনে পূর্ববধী আমরা ঈশ্বরের পুত্র কন্যারূপে প্রতিষ্ঠিত হয়েছিলাম। পিতা, এই জন্য তোমায় ধন্যবাদ। ও এই বিষয় থেকে কেউ কিভাবে মুখ ফিরে থাকতে পারে যখন তারা সত্য জানতে পেরেছে যে ঈশ্বর তাদের এই জগতের মধ্যে থেকে মনোনীত করেছেন? যেদিন আমি পরিত্রাণ পেয়েছিলাম সেই দিন লক্ষ লক্ষ মানুষ বিনষ্ট হয়ে গেছিল। হে হতমেষ, আমি কিরূপে তোমার ধন্যবাদ করতে পারি, কিরূপে আমার হৃদয় তোমার সাক্ষাতে যথেষ্ট শ্রদ্ধাশীল হতে পারে। প্রিয় ঈশ্বর, আদর্শ জীবনযাপন করতে আমাদের সাহায্য করো। আমি আমার লোকেদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি প্রভু যে তুমি করবে। কিরূপে ঈশ্বর আমি জানি না, আমি জানতেও পারবো না কিরূপে, আমি জানি না কিরূপে, আমি জানতেও পারবো না কিরূপে, আমি জানি না কিরূপে, আমি কেবল যাচনা করতে জানি প্রভু, আর আমি হয়তো ঠিক পদ্ধতিতে যাচনা করতে পারছি না, কিন্তু তুমি আমার অজ্ঞতা ক্ষমা করো প্রভু, আর কেবল আমার হৃদয়ের প্রতি দৃষ্টিপাত করো। আমি প্রার্থনা করি তাদের একজনের জন্য বিষ্ণুষ্ট না হয়, পিতা একজনও নয়, আমি তাদের প্রত্যেককে তোমার নিমিত্তে দাবি করছি যীশু খ্রিস্টের নামে, আমেন। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আর আপনারা যদি তাকে ভালোবাসেন তবে পরস্পরকে ভালোবাসুন, পরস্পরের করমর্দন করুন। আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, কারণ তিনি আমাকে ভালোবাসেন।